Mirchi Sunday Suspense Gaan Daan Uttejona.
দিনের বেলা যে বিল্ডিংটা লোকজনে গমগম করে, রাতের অন্ধকারে সেটাই যেন কোনো জাদু বলে হয়ে গেছে পোস্ট অ্যাপোকালিপটিক নিঝুমপুরি। ঝাঁ চকচকে সেই অত্যাধুনিক হন্টেড হাউসে এই মুহূর্তে চুপচাপ বসে আছে অভিক। অফিসে আজকেই প্রথম নিশি যাপন, তাও একদম একা। তবে একদম ঠিক একা বলা চলে না, আছে আরো একজন, সুরজ, অফিসের দারোয়ান কাম কেয়ারটেকার। রাতের বেলাটা যে সুরজ অফিসেই কাটায় এটা অভিক জানত না, অবশ্য জানবেই বা কিভাবে। অভিক আগে কোনোদিন অফিসে রাত কাটায়নি, কিন্তু এটাও ভেবে দেখেনি একটা লোকের শহরে কোনো বাসা নেই। সকালে যেটা অফিস, রাতেই সেটা সুরজের থাকার জায়গা। ওর বাড়ি ভাড়ার পয়সা বেঁচে যাচ্ছে, এদিকে কোম্পানিতেও এক সর্বক্ষণের কর্মী মিলে গেছে অতিরিক্ত খরচ না করেই। অভিকদের কোম্পানিটা নতুন, কর্মী সংখ্যাও কম, কিন্তু মাত্র 3 বছরের মধ্যেই দেশের তথ্য প্রযুক্তি মানচিত্রে একটা সমীহ জাগানো নাম হয়ে উঠতে পেরেছে। উদ্ভাবনী শক্তি বা ইনোভেশনের ওপর ভর করে দুরন্ত বেগে এগিয়ে চলেছে এই স্টার্টআপ। আপাতত নিউ জার্সির এক নামজাদা পোশাক কোম্পানির সঙ্গে একটা নতুন প্রজেক্টের কথাবার্তা চলছে। টাকার অঙ্কে বেশ বড় এই প্রজেক্টটি, হস্তগত করবার গুরুদায়িত্ব অভিকের কাঁধে। অভিক এই অফিসে নতুন হলেও নিজের মেধা আর পরিশ্রমের জোরে অল্প কদিনেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। আপাতত পরীক্ষামূলকভাবে একটা ছোট্ট কাজ চলছে, সেই সূত্রেই পরপর 7টা রাত অভিককে কাটাতে হবে অফিসে। দেওয়ালের দিকে তাকালো অভিক, সার দিয়ে টাঙানো কয়েকটা ঘড়ি। গ্রিনিচ মিন টাইমের সময়সূচক সরণি অনুসারে বিভিন্ন টাইম জোনে ঘড়িগুলোর কাঁটাগুলো ঘুরে বেড়াচ্ছে। ডান দিক থেকে প্রথমটা GMT প্লাস 5:30, অর্থাৎ ভারতীয় সময়। সেই ঘড়িতে এখন রাত 10:50। ম্যাটের কল আসতে এখনো ঢের দেরি। ম্যাট মানে ম্যাথিউ কার্টার, ক্লায়েন্ট অফিস থেকে এই মাঝবয়সী ভদ্রলোক অভিকের সঙ্গে সমন্বয় করে চলেছেন। ম্যাথিউকে সবাই ছোট করে ম্যাট বলে ডাকে, ম্যাট ওকে আবার বব বলে ডাকছে। এদের দেশের এই ডাকনামের সিস্টেমটা ভারী অদ্ভুত। আমাদের দেশে যেমন ভালো নামের সঙ্গে ডাকনামের কোনো মিল থাকে না, ওদের কিন্তু ভালো নামটাকে সামান্য একটু কেটে ছেঁটে ডাকনাম বানিয়ে ফেলা হয়। অভিকের ডাকনাম বাবাই, কথায় কথায় ম্যাট সেটা জানার পর ওর ডাকনামটাকে কেটে ছেঁটে বব বানিয়ে দিয়েছে। অবশ্য অভিকের ব্যাপারটা বেশ মজারই লেগেছে, হাজার হোক একটা সাহেবি নাম তো পাওয়া গেছে। রাত 10:52, এখন অভিককে অফিসে রেখে সুরজ নিচে গেছে খেতে। অভিক ওকে বলে দিয়েছে ফেরার সময় সে যেন অভিকের রাতের খাবারটা নিয়ে আসে। হাতে এখন বেশ কিছুটা সময়। বাইরের প্রশস্ত করিডোরে এসে দাঁড়ালো অভিক। তীর তীর করে শীতল বাতাস বইছে, চারপাশ নিঝুম শান্ত, মাঝে মাঝে নিচ থেকে গাড়ির হর্ন আসছে। মনে হচ্ছে কত দূর থেকে না জানি সেই শব্দ আসছে। এই খোলা করিডোর দিয়ে অনেক দূর পর্যন্ত শহর দেখা যায়। রাতের বেলায় অন্যরকম লাগছে এই চেনা শহরটাকেও। সন্ধে 6টার সময় গমগম করে যেই অফিস পাড়া, ঘুমের কাঠির মায়া পরশে কয়েক ঘন্টার ব্যবধানেই সে যেন অচিনপুরি। ওদের অফিসটা 17 তলায়। নিচ থেকে লিফটে উঠে একটা লম্বা করিডোর পেরিয়ে একদম শেষ প্রান্তে। করিডোরের একদিক খোলা আর অন্য প্রান্ত বরাবর সার দিয়ে নানান অফিস, সবকটাই এখন বন্ধ। দিনের বেলায় এখানেই বিভিন্ন মানুষের গল্পগুজব চলে, নিছক আড্ডা থেকে অফিস পলিটিক্সের বাদশাহী ষড়যন্ত্র কিছুই বাদ যায় না। তবে এখন এই রাতে একটাও লোক নেই এই করিডোরে। বলা চলে এখন সে এই করিডোরের অধীশ্বর। কথাটা মনে আসতেই হেসে ফেলল অভিক। চোখ গেল উল্টো দিকের বিল্ডিংটায়, গ্রিন টাওয়ার, এখানকার অন্যতম স্মার্ট লুকিং ইকো বিল্ডিং। সবে কিছুদিন হল চালু হয়েছে, এখনো সবকটা অফিস ভর্তি হয়নি। বেশ একটা আধুনিক দৃষ্টিনন্দন ব্যাপার আছে এই বাড়িটার স্থাপত্যে। বারান্দাগুলো সব বৃত্তাকার আর মাঝে মাঝেই প্রচুর গাছপালা। হঠাৎই মনে পড়ে গেল পরশু দুপুরে ঘটে যাওয়া সেই ঘটনাটার কথা। একটা চাপা অস্বস্তি গ্রাস করল অভিজ্ঞে। ঘটনাটা যেমন মর্মান্তিক তেমনই ভয়ানক। প্রাণপণে চোখটা সরিয়ে নিতে গিয়েও পারল না, তাকিয়ে ফেলল চোদ্দতলার নিঝুম বারান্দাটার দিকে। পরক্ষণেই দৃষ্টি চলে গেল নিচের সিমেন্টের চাতালটার দিকে। রেলিংটার পাশে ঠিক ওই জায়গাটাতেই তো ঘাড় মুটকে পড়েছিল মেয়েটি। ওরা সবাই এই করিডোর থেকেই ভিড় করে দেখেছিল সেদিন। অভিকের দৃষ্টি চাতাল থেকে আবার গেল চোদ্দতলায়, যেখান থেকে ওই মেয়েটি ঝাঁপ মেরেছিল। জায়গাটা এখন আধো অন্ধকার, বিষণ্ন পরিবেশ। নিজের উপর বড্ড রাগ হল অভিকের। কি দরকার ছিল এসব কথা মনে আনার? পাশেই একটা বড় ঝিল, ঠান্ডা জলো বাতাস ভেসে আসছিল, শীতের অনুভূতি হচ্ছে। দিনের বেলায় আকাশ থেকে নীল রং নেমে ঝিলে মেশে, কিন্তু এই রাতে দূর থেকে ঝিলটার জল এখন কালো কুচকুচে লাগছে। ঝিল ছেড়ে আবারও চোখ চলে গেল গ্রিন টাওয়ারের শুনশান বারান্দাটার দিকে। ঠিক তখন যা দেখল, চমকে দুপা ছিটকে পিছিয়ে এল অভিক। একটা রূপালি ছায়ামূর্তি বারান্দায় দাঁড়িয়ে আছে, স্থিরভাবে দাঁড়িয়ে আছে। লম্বা খোলা চুল বাতাসে উড়ছে। এটা দেখে বোঝা যাচ্ছে অবয়বটা একটি মেয়ের। আশ্চর্য ব্যাপার, এই একটু আগেও তো ওখানে কেউ ছিল না, আর অফিসগুলো তো বন্ধ। তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো? অপুর নিচের বাকি বারান্দাগুলোতেও দেখল অভিক, একটা লোক নেই। তাহলে এই একাকিনী কে? কেনই বা সে এভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে? রোমকূপগুলো খাড়া হয়ে উঠল অভিকের, কিন্তু চোখটা যেন কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে সেখানে। একভাবে তাকিয়ে থাকল মেয়েটির দিকে। হঠাৎ নড়ে উঠল মেয়েটি। আস্তে আস্তে মেয়েটা ঝুল বারান্দাটার রেলিংয়ে উঠে দাঁড়াল। এক হাতে একটা থাম ধরে আছে। চুল পরনে স্কার্ট যেভাবে উড়ছে, কোথায় যাচ্ছে সেখানে বাতাসের জোর যথেষ্ট। মাথা খারাপ নাকি? একবার পা ফসকালেই তো একেবারে, ভাবতে পারছে না অভিক। ওই অবস্থাতেই চুপচাপ দাঁড়িয়ে রইল মেয়েটি, তার দৃষ্টি এবার নিচের দিকে। কি সর্বনাশ, ঝাঁপ দেবে নাকি? দরদর করে ঘামছে অভিক। মনে হলো ওর চোখের সামনে পরশুদিনের ভয়ানক ঘটনাটার একটা পুনরাবৃত্তি ঘটতে চলেছে। সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ডাকবে নাকি মেয়েটিকে? হঠাৎ মেয়েটি মুখ তুলল, সোজা তাকাল অভিকের দিকে। যদিও বেশ খানিকটা দূরে, আচ্ছা আলোয় ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও অভিক বুঝল মেয়েটা ওকেই দেখছে। শুধু দেখছেই না, বাঁ হাতটা দিয়ে ইশারা করে ওকে ডাকছে। হঠাৎ একেবারে কানের কাছে,
এসো এসো আমার কাছে, এসো বলছি।
চমকে উঠল অভিক। সেই কণ্ঠস্বর একবার মনে হল ঠিক পিছনে, পরক্ষণে মনে হল বহু দূরের কোনো অজানার দেশ থেকে ভেসে আসছে। তীব্র এক শিহরণ খেলে গেল অভিকের শরীরে, পা দুটো পাথরের মতো জমে গেছে। অভিকের মনে হচ্ছে ওর পেছনে এই নির্জন বারান্দায় এই নারী কণ্ঠ কানে আসছে,
এসো এসো আমার কাছে, এসো বলছি।
একটু দম নিয়ে পিছনে তাকালো অভিক। না, কেউ তো নেই ওর পিছনে। পুনরায় দূরের বারান্দায় ওর চোখ গেল। মেয়েটি দু হাত মেলে দাঁড়িয়ে আছে, ওকে আর ডাকছে না। অভিক চিৎকার করে উঠল,
এই যে শুনছেন, আরে কি করছেন, পড়ে যাবেন তো, এই যে শুনছেন।
মেয়েটা সাড়া দিল না, এক মনে তাকিয়ে আছে নিচের দিকে। মেয়েটি এবার এক মুহূর্তের জন্য তাকালো ওর দিকে, তাকিয়ে রইল কয়েকটা মুহূর্ত। অভিক একটু আশ্বস্ত হল, হয়তো মেয়েটা বুঝতে পেরেছে কি ভয়ঙ্কর ঘটনা সে ঘটাতে চলেছে। তারপর চোখের নিমেষে সে ঝাঁপ দিল বারান্দা থেকে। আতঙ্কে কেঁপে উঠল অভিক। মেয়েটা পড়ে যাচ্ছে, দেহটা এগিয়ে চলেছে চাতালের দিকে, কিন্তু কিন্তু ভারী জিনিস যেমন তীব্র বেগে ভূমির দিকে ঢেয়ে চলে, ঠিক ঠিক তেমন তো নয়। হাওয়ায় ভেসে ভেসে পালকের মতো পড়ছে শরীরটা, যেন স্লো মোশনে কোন মৃত্যু দৃশ্য দেখছে অভিক। পড়তে পড়তে মেয়েটা আবার হাতের ইশারায় ডাকল অভিককে, আবারও ঠিক কানের কাছে ফিসফিসিয়ে ভেসে এলো সেই কথাগুলো। সহ্য করা যায় না এই কণ্ঠস্বর, দু হাত দিয়ে দুটো কান চেপে ধরল অভিক। দূর থেকে একটা শব্দ এলো, খুলিটা বোধ হয় ফেটে গেল। এ দৃশ্য দেখা যায় না। মাথা ঘুরছে অভিকের, মনে হচ্ছে পড়ে যাবে। রেলিংটা ধরে কোনো ক্রমে নিজেকে দাঁড় করিয়ে রাখলো। তারপর শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দৌড় লাগালো অফিসের দিকে। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন হচ্ছে অস্বাভাবিক বেগে। নিজের কম্পিউটারের সামনে অপ্রকৃতিস্থর মতো বসে আছে অভিক। চোখ দুটো স্থির কাঁচের দরজাটার দিকে, মনে হচ্ছে এক্ষুনি দরজাটা খুলে যাবে আর মেয়েটি সামনে এসে দাঁড়াবে। এমন আতঙ্কজনক পরিস্থিতিতে কোনো দিন পড়েনি অভিক। গোটা অফিসে সে একা, এক একটা মুহূর্ত যেন এক একটি ঘন্টা। আতঙ্কাই কাঁচের দরজাটা শব্দ করে খুলে গেল। ওই বোধহয় খুলি ফাটা মেয়েটি এলো। চোখ বন্ধ করে ফেলল অভিক। একটা বিকৃত শব্দ বেরিয়ে এলো অভিকের গলা চিড়ে।
স্যার, আপনার শরীর খারাপ লাগছে কি?
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন অয়ন রাহার প্যারানর্মাল সিরিজের প্রথম ভৌতিক কাহিনী নিশির ডাক। গল্প পাঠে ঋতব্রত ও প্রধান চরিত্রে অগ্নি, সায়ন ও অয়ন্তিকা। অয়ন রাহার পড়াশোনা বরানগর রামকৃষ্ণ মিশনে। কর্মজীবনের শুরু তথ্য প্রযুক্তি শিল্পে, তারপর নিজ দেশ ও আন্তর্জাতিক জগতে বিজ্ঞাপনের কাজ করেছেন। বর্তমানে নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত। নিজস্ব প্রতিষ্ঠান জিরো কমিক্স এর পাশাপাশি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে গ্রাফিক নভেল আমি কি সুন্দরী, আশ্চর্য সাত এবং প্যারানর্মাল হরর সিরিজ ইত্যাদি। বর্তমান অডিও স্টোরিটি প্রকাশিত হয় বুক ফার্মের প্যারানর্মাল বইয়ে সাত রাত কি বাত নামে। শুরু হচ্ছে নিশির ডাক।
চেনা গলাটা শুনে চোখ খুলল অভিক। সামনে দাঁড়িয়ে সুরজ, ওকে দেখে কিছুটা সাহস ফিরল।
ও তুমি? না, আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি।
বিহারি হলেও বেশ সুন্দর বাংলা বলে সুরজ, বয়স বেশি নয়, ডিগ্রি না থাকলেও একটা শিক্ষার ছাপ আছে। রাতের খাবার নিয়ে এসেছে।
আপনি এবারে খেয়ে নিন, নইলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে।
রূপালী কাগজের প্লেটে যত্ন করে খাবারটা সাজিয়ে দিল সুরজ। রুটি, তরকা আর ডিম ভাজা, সঙ্গে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা। বেশ চমৎকার গন্ধ বেরোচ্ছে, গন্ধেই যেন খিদে চনমনিয়ে উঠল। ভয়টা পুরোপুরি না গেলেও একটু স্বস্তি মিলেছে। হাত ধুয়ে খেতে বসল অভিক। সুরজ ওর স্মার্টফোনে গান শুনছে, 60-70 দশকের বাংলা গান।
তুমি তুমি বাংলা গান শোনো?
পুরনো দিনের বাংলা গান শুনতে আমার খুব ভালো লাগে। এই জানেন, আমি ইউটিউবে উত্তম কুমারের সিনেমাও দেখি।
বলো কি গো, তুমি উত্তম সুচিত্রার সিনেমাও দেখো? আমাদের এখনকার ছেলেরাই তো দেখে না বাংলা সিনেমা।
শুধু উত্তম সুচিত্রা নয়, ও ভানু, জহর, রবি ঘোষ অনেকে আছে।
বেশ গর্ব করে মাথা নাড়ল সুরজ, তারপর এক এক করে বেশ কিছু নাম বলে গেল।
ও উত্তম, সুচিত্রা, সাবিত্রী, সৌমিত্র, তারপরে ও যে আমি সত্যজিৎ রায়েরও ফিল্ম দেখেছি অনেক। হ্যাঁ, হারানো সুর আছে না উত্তমের, ওটা ভালো লাগে।
অভিকের আশ্চর্য লাগছে, এই বিহারি যুবক তো এই প্রজন্মের অনেক বাঙালি ছেলের থেকেও বেশি বাংলা সিনেমা, গান এইসব সম্পর্কে জানে। একই সঙ্গে এই ছেলেটার প্রতি আলাদা সম্ভ্রমও জাগল মনে। অভিক নিজের প্রিয় কিছু সিনেমার নাম উল্লেখ করে সুরজকে বলল সিনেমাগুলো দেখার জন্য।
জানো, আমার খুব প্রিয় কয়েকটা বাংলা সিনেমা হলো অগ্নিশ্বর, বাড়ি থেকে পালিয়ে, অপরাজিত।
গল্প করতে করতে বেশ খাওয়াটা দিব্যি হয়ে গেল। খাবারগুলো বেশ তাড়িয়ে তাড়িয়েই খেল অভিক। খাওয়া হয়ে গেলে ওর এঁটো প্লেটটাকে ফেলতে চাইছিল সুরজ, কিন্তু অভিক কিছুতেই রাজি হল না। ফয়েল প্যাকগুলো এবং কাগজের প্লেটটাকে ভাঁজ করে একটা ঠোঙায় ভরে করিডোরের এক প্রান্তে রাখা ডাস্টবিনে সেটা ফেলে এলো অভিক। কিন্তু করিডোরটায় বেরিয়ে আবার মনে পড়ে গেল মেয়েটার কথা। এবারে অবশ্য সেই গ্রিন টাওয়ারের বারান্দার দিকে আর ভুলেও তাকায়নি অভিক। অফিস ঘরে ফিরে একটু ইতস্তত করে অভিক বলল,
আচ্ছা সুরজ, তুমি যে রাতে এখানে থাকো, কোনোদিন কিছু দেখেছো?
কি দেখার কথা বলছেন?
না মানে ওই ওই অন্য কিছু, এই যে একা এত বড় বিল্ডিং এ থাকো, কোনোদিন কিছু দেখোনি? মানে আরে মানে মানে অস্বাভাবিক কিছু।
সুরজ খানিকক্ষণ তাকিয়ে রইল অভিকের দিকে, তারপর চোখ দুটো বুঝে দুলে দুলে সুর করে বলে চলল,
শ্রীরাম রাম রঘুনন্দন রাম রাম, শ্রীরাম রাম ভরতাগ্রজ রাম রাম, শ্রীরাম রাম রণ কর্কশ রাম রাম, শ্রীরাম রাম শরণং ভব রাম রাম।
এত বড় একটা হাঁ করে অভিক তাকিয়ে রইল। একগাল হেসে সুরজ বলল,
শ্রীরাম রক্ষা স্তোত্র স্যার, খুব কাজে দেয়। আমাদের দেশের বাড়ির যে গ্রাম আছে না, সেখানে গ্রামের পাশে একটা ভয়ঙ্কর জলা ছিল। ওই যে গ্রাম থেকে বেরোনোর ওই একমাত্র রাস্তা, সেই জলার পাশ দিয়ে গেছিল স্যার। বড়দের রেল স্টেশনে বা বাচ্চাদের স্কুলে যেতে হলে সেই রাস্তাটাই ছিল একদম ভরসা। তো স্যার, তো সেই জলায় একটা চুড়েল থাকত, সে ওঁত পেতে থাকতো স্যার মানুষের জন্য। অনেক ভৌতিক ঘটনা ঘটত গ্রামে। আমরা সবাই ছোটবেলায় এই স্তোত্রটা মুখস্থ করতাম। ওই জলার পাশ দিয়ে যাওয়ার সময় এটা এটা বিড়বিড় করে বলতাম, ব্যাস চুড়েলের কি সাধ্যি যে আমাদেরকে ছোঁয়ে। এরপর বুক পকেটের ভেতর থেকে একটা ছোট্ট পেতলের মূর্তি বের করে দেখালো সুরজ। এই যে এই আমার রামলালা, এ সব সময় সঙ্গে রাখি। এ রামলালা সঙ্গে থাকলে এ সুরজ কোনো কিছুকে ভয় পায় না।
সুরজের কনফিডেন্স লেভেল দেখে অভিক চমৎকৃত। ভয় কাটানোর উপায় বের করেছে বটে একটা।
আচ্ছা, মানে একটা কথা জিজ্ঞাসা করব, ধরো মানে এই তোমার কথা সূত্র ধরেই বলছি, কোনোভাবে সেই চুড়েলের তোমার সঙ্গে এখানে চলে আসা সম্ভব? মানে হ্যাঁ, আমি জানি তোমার রামলাল্লা আছে সঙ্গে, তোমাকে ভয় দেখাতে পারছে না, কিন্তু তোমার সঙ্গে যে আছে, মানে এই ধরো আমি, আমাকে ভয় দেখাতে পারে?
সুরজ এবার মনে হয় একটু ঘেঁটে গেল। এই ব্যাপারটা সে আগে কোনোদিনও ভেবে দেখেনি। চুড়াল কারুর উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটা সে গ্রামে শুনেছে, কিন্তু সুরজের ঘাড়ে চেপে চুপি চুপি সে ট্রেনে চেপে এতদূর কলকাতায় চলে আসতে পারে কিনা এটা সে ভাবেনি। খানিক ভাবার পর সুরজ মাথা চুলকে বলল,
হতে পারে, হয়তো চুড়েল এখানে চলে এসেছে, কিন্তু আমার ঘাড়ে চাপলে আমি তো ঠিক বুঝতে পারতাম, এতটা রাস্তা ঘাড়ে চেপে এলো আমি কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, তাও আবার হয় নাকি, মনে হয় আসেনি। তবে কি জানেন, আমার মা আমাকে দেখে আগের বার বলেছিল আমি কেমন জানি বদলে গেছি।
হ্যাঁ, বদলে গেছো? এর মানে?
মানে আমি কেমন যেন বাঙালি আদমি হয়ে গেছি। এটা ওই চুড়েলের জন্য হতে পারে।
ও তাই বলো, তুস।
এবার অনেকক্ষণ বাদে হাসি পেল অভিকের।
আচ্ছা, আমি আমি নিচে গিয়ে ব্যাপারটা কুনিলালের সঙ্গে একবার আলোচনা করে আসি।
এই কুনিলালটা আবার কে?
ও ওই তো সামনের গ্রিন টাওয়ার আছে না, ওখানে পাহারা ডিউটি করে। আমার দেশের লোক, ও এসব আরো ভালো জানে।
সুরজের মুখের গ্রিন টাওয়ার শব্দটা, অভিকের হাসিটা যেন কপ্পুরের মতো শুষে নিল। অফিসে একা একা থাকতে হবে এটা ভেবেই বুকের ভেতর পিগমি ব্যান্ডারদের গ্রামের তামামা বেজে উঠল।
আরে ছাড়ো সুরজ, বলছি এখন কষ্ট করে আর নিচে যেতে হবে না, ওসব পরে জেনে নেবে, কেমন? হ্যাঁ, পরে।
আরে না না, এই যাবো আর আসবো
না, এখন যাবে না। বস একটু আগে ফোন করেছিল, আমার খোঁজ নিচ্ছিল, তোমার কথাও জিজ্ঞাসা করলো, বসো।
সুরজ অবশ্য আর কথা বাড়ালো না, রামলালাটা অভিকের কপালে ঠেকিয়ে বলল,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি কি, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই এখানে।
যাক, ওষুধ ধরেছে, খুশি হল অভিক। মানতেই হয় এই বিহারি যুবক বেশ অন্যরকম, রাত না কাটালে সুরজের এই দিকটা অপরিচিতই থেকে যেত। এরপর ম্যাটের কল চলে আসায় কাজে ব্যস্ত হয়ে পড়ল অভিক।
হাই ম্যাট।
হ্যালো বব, so it's a good time to talk.
Yes, good time to talk. Yeah, so recently the exponential curve has been very nice, if you consider the sales growth.
কাজের ফাঁকে বেশ কয়েক ঘন্টা যেন কিভাবে কেটে গেল, হয়তো রামলালার কারণে রাতটায় আর কিছু হলো না, বেশ নির্বিঘ্নেই কাটলো। পরদিন সকালে বাড়ি যাবার সময় ফুটফুটে দিনের আলোয় অভিক আবার তাকালো
গ্রিন টাওয়ার বাড়িটার দিকে। ভয় তো দূরের কথা, এবার বরং হাসিই পেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিক ঘটনাটাও ভুলে গেল। ভয়ানক দুঃস্বপ্নটাকে যেন ব্লটিং পেপারের মতো শুষে নিল দিনে দালো। কিন্তু সবে তো প্রথম রাত গেল, এখনো ছটা রাত বাকি। রাত জাগার অভ্যেস নেই। বাড়ি ফিরে রাজ্যের ঘুম নেমে এলো অভিকের চোখে। দুপুরে ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। মার অনেকক্ষণ ডাকাডাকির পর অবশেষে ঘুম ভাঙল। খাওয়া শেষে আড়মোড়া ভাঙতে ভাঙতেই দিন শেষ। অবশ্য এর মধ্যে পার্থদার ফোন চলে এসেছে। পার্থদা প্রজেক্ট ম্যানেজার ম্যাট পার্থদাকে কিছু মেসেজ পাঠিয়েছে। আজ নাকি ম্যাটের বস রবার্ট কথা বলতে চেয়েছেন অভিকের সঙ্গে। এটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, তাই পার্থদা অভিককে বলল সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে। আগের রাতের অভিজ্ঞতা থেকে অভিক একটা ব্যাপার বুঝেছে, যে অফিসে রাতে কেউ থাকে না, এতটা ফর্মাল না হলেও চলবে। তাই ব্যাগে একটা টি শার্ট আর বারমুডা নিয়ে নিয়েছিল, সঙ্গে একটা ছোট্ট চাদর। কাজ হয়ে গেলে বেশ রিল্যাক্স করা যাবে। সন্ধে নামতেই গুটি গুটি পায়ে অফিসের দিকে রওনা দিল অভিক। আগের রাতের ঘটনাটা একদম মুছে গেছে মন থেকে। অভিক ধরেই নিয়েছে ওটা একটা দুঃস্বপ্ন, অথবা রাত জাগার টেনশন থেকে ভুলভাল কিছু একটা দেখেছে। অবশ্য এরকম নানা ভুলভাল কল্পনা করার অভ্যেস অভিকের আছে। এটা নাকি ওর মামাদের থেকে পাওয়া। মা বলেন ওর দুই মামাও নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ভূত দেখত। সেই থেকেই নির্ঘাতেই বদ অভ্যেস। এদিন অভিক অফিসে পৌঁছে দেখল পার্থদা ওর জন্য অপেক্ষা করছে। দুজনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সারা হল। অফিসে পার্থদা প্রায় রাত দশটা অবধি থাকল। তারপর অভিককে সঙ্গে নিয়ে গেল পাশের একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে। দুজনে একসঙ্গে ডিনার সারল। রাত 11:30 নাগাদ পার্থদা একটা ক্যাব ভাড়া করে বাড়ির দিকে রওনা দিল, আর অভিক হাঁটা লাগাল অফিসের দিকে। বিল্ডিং থেকে প্রায় সমস্ত লোকই চলে গেল। লাইট নিভে গেছে সার্সিগুলোর, বাদ বাকি সমস্ত অফিসেরই আলো নিভে গেছে। বাড়িটা যেন আগের দিনের মতোই ঘুমিয়ে পড়েছে। অভিক ফিরে এলো অফিস রুমে, দেখল সুরজ এসির নিচে একটা তোষক পেতেছে। ওকে দেখে একগাল হেসে বলল,
দাদা দাদা আপনি একটা কাজ করুন, আমি একটু ঘুমিয়ে নি, কিছু কিছু দরকার পড়লে কিন্তু ডাকবেন।
এই সুরজ, তুমি খেয়েছো তো?
হ্যাঁ দাদা, হ্যাঁ। আপনি ছিলেন না, কখন আবার ফিরে আসবেন, তাই আজ খাবারটা কিনে নিয়ে এসে ঘরে বসেই খেয়ে নিয়েছি।
অভিক একটা সফট ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছিল, সেটা সুরজের দিকে এগিয়ে দিল।
দুঢ়ক মেরে নাও, সলিড ঘুম হবে, নাও।
আবার খাবো, আচ্ছা আচ্ছা দিন।
সুরজ একটু ইতস্তত করছিল, কিন্তু সেই বোতলটা হাতে নিল। এই রাত্রিবেলায় অফিসে দিনের বেলার মতো ফর্মাল ব্যাপারটা একেবারেই নেই। এটা আসলে অভিকই ওকে বুঝিয়ে দিতে চাইছিল। সত্যি বলতে সুরজ ছেলেটাকে গত কদিনে ওর বেশ ভালো লেগেছে। ছেলেটা গ্রাম্য, দরিদ্র, কিন্তু ওর মধ্যে শিক্ষা সংস্কৃতি এগুলো আছে।
দাদা, কালকে যে কথাটা হচ্ছিল।
কোন কথাটা?
ওই যে চুড়েল, আপনি একটা কথা জানতে চাইলেন না?
ও হ্যাঁ, আমি একদম ভুলেই গেছিলাম। তা তোমার দেশওয়ালি ভাইয়ের সঙ্গে কথা হলো?
কুনিলাল, ওর সঙ্গেই তো কথা হলো। ও বলল চুড়েল গ্রাম থেকে এখানে ভর করে আসতেই পারে, আর সেটা আমার ওপরে না, কুনিলালের মাথায় ভর করে এসেছে
বটে।
হ্যাঁ দাদা, ও ঘুমের মধ্যে বিকট স্বরে চিঁচায়, মেয়েদের গোলা নকল করে চিঁচায়, এই জন্য ওর স্ত্রী ওকে বলেছে ওর ঘাড়ে নাকি চুড়েল চেপেছে।
তা তোমাদের গ্রামের চুড়েল কি এখানেই পার্মানেন্ট বাসা বেঁধেছে, নাকি কুনিলালের সঙ্গে মান্থলি প্যাসেঞ্জারই করে?
মনে হয় এখন এখানেই থাকে,
এই অফিস পাড়ার সামনের রাস্তাতেও তো একটা বিশাল ঝিল আছে, আমাদের গ্রামের মতোই। মনে হয় ওই চুড়েলটা এখানে এসে ওই ঝিলে বাসা বেঁধেছে।
অকাট্য যুক্তি। এই সেক্টর ফাইভ এর অফিস পাড়ার সামনেই তো একটা বিশাল ঝিল, আর ওদিকে ইএম বাইপাস। এরা দেশওয়ালী ভাইয়েরা মিলে কি দারুণ গল্প বানিয়ে ফেলেছে, হ্যাটস অফ, মনে মনে একচোট হেসে নিল অভিক। ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক বেজে গেছে, ম্যাটরা দলবল নিয়ে অন হবে একটু পরেই, এই মিটিংটার উপর অনেক কিছু নির্ভর করছে। অভিক মনে মনে সব সাজিয়ে নিল যে ও কি কি বলবে। নির্দিষ্ট সময়ে ম্যাট এবং রবার্ট অনলাইন হল। বাড়ি থেকে লগ ইন করল পার্থ দাও। অবশ্য অভিকও চাইলে বাড়ি থেকে কাজ করতে পারত, কিন্তু ওর বাড়ির ওখানে ইন্টারনেটটা কদিন হল ঠিকঠাক কাজ করছে না, আর স্পিডও ভীষণ কম, তাই কোনো রিস্ক না নিয়ে ওকে অফিসে থাকার কথাই পার্থদা বলেছিল।
So I've already informed the IT, and if you can have a look at the things that I have already sent you, they're all marked to you on mail, and I'll be sending you a couple of pointers, and I think we should be done by the end of next week. Sounds cool?
কাজের বিভিন্ন বিষয় ওদের কথা হলো। লগ অফ করার সময় অভিক দেখল ঘড়িতে রাত্রি তিনটে বাজে। কিছুক্ষণের মধ্যেই পার্থদারও একটা মেসেজ এলো। পার্থদা লিখেছে, ওয়েল ডান বব, রবার্ট তোর খুব প্রশংসা করেছে, ভালো ফিডব্যাক দিয়েছে, আমি আমার বসকেও জানিয়ে দিচ্ছি, খুব ভালো কাজ করেছিস, কিপ ইট আপ। অভিকের একটা গর্ব মিশ্রিত খুশির অনুভব হচ্ছিল। এই প্রজেক্টটা এলে ওর অনসাইট বাঁধা, এটা ওর অনেক দিনের স্বপ্ন। বাইরের দেশে যাবে, সব ঘুরে ঘুরে দেখবে, ফটো তুলবে, ভ্রমণ কাহিনী লিখবে, ইত্যাদি ইত্যাদি। নানা কথা ভাবতে ভাবতে এক টুকটাক কাজ করতে করতে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত সাড়ে তিনটে বেজে গেছে। একবার সুরজের দিকে তাকালো, সে একটা শতরঞ্চি পেতে এসি ঠান্ডায় আরামসে নাক ডাকছে। অভিক জিন্সটা ছেড়ে বারমুডাটা পরে নিল। মিটিং রুমে একটা লম্বা টেবিল আছে, মসৃণ পালিশ করা কাঠের সেই টেবিলটাকে আপাতত এখানকার বেস্ট খাট বলেই বিবেচনা করা যায়। এটাকে হোটেলের খাট ভেবে একটু ঘুম দেওয়া যেতেই পারে। যেমন ভাবা, টেবিলের ওপর চাদরটাও পেতে ফেলল। নিজের ব্যাগটার মধ্যে জিন্সটা ভরে একটা বালিশের মতো সেটাকে করে নিয়ে সেটা মাথায় দিয়ে টেবিলের ওপর উঠে শুয়ে পড়ল। নিজের এই অবস্থায় অভিকে নিজেরই হাসি পেয়ে গেল, একটা উদ্ভট চিন্তা এসে গেল মাথায়, যদি এভাবে ও ঘুমিয়েই থাকে আর কাল সকালে সবাই এসে যায়, বিশেষ করে যে সবার আগে অফিসে ঢুকে রোজ, অফিসের সেই এইচআর স্বপ্না, গ্ল্যামারাস সুন্দরী স্বপ্না ত্রিপাঠী, যার প্রতি এই অফিসের সব পুরুষেরই একটু ইয়ে টান আছে, যদি অভিক নটা অবধি ঘুমিয়েই থাকে আর স্বপ্নাওকে এই অবস্থায় দেখে, নিজের মনেই একচোট হাসলো অভিক। আসলে বেশ একটা খুশি খুশি অনুভব হচ্ছে, অনসাইটের সুখ স্বপ্নে অভিক বিভোর হয়ে আছে, এইসব অবস্থায় নানান রোম্যান্টিক কল্পনা আসে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরেও অভিকের ঘুম আসছিল না। বাইরে গিয়ে একটা সিগারেট টেনে নিলে মন্দ হয় না। অফিসের দরজা খুলে বাইরের করিডোর ধরে একটু এগিয়ে গেলেই একটা বড় কমন টয়লেট। ফাঁকা টয়লেটে একটা মাত্র টিমটিমে আলো জ্বলছে। হালকা হয়ে আয়নাটার সামনে দাঁড়িয়ে চোখে মুখে জল দিল, তারপর মৌজ করে একটা সিগারেট ধরালো অভিক। ধোঁয়ার সুখটানে আশু বিদেশ যাত্রার স্বপ্নে বিভোর মন কল্পনার রঙে তখন রামধনু। হঠাৎ টয়লেটের দরজাটা সশব্দে খুলে গেল, আবার বন্ধও হয়ে গেল। আয়নার মধ্যে দিয়েও দেখল
কেউ ঢোকেনি টয়লেটে। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ঘরের আলোটা তপ তপ করে কেঁপে উঠল। প্রায় সঙ্গে সঙ্গেই সেই রক্ত জল করা স্মৃতি ফিরে এলো ওর মনে। অভিক আয়নার মধ্যে দিয়ে দেখল লম্বা বাথরুম তার প্রায় শেষ প্রান্তের দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া মূর্তি, এলো চুলের এক নারী। মুহূর্তেই রোমকূপ খাড়া হয়ে গেল অভিকের, তার সঙ্গে শুরু হলো শিরশিরানি। কোনক্রমে সাহস সঞ্চয় করে দেওয়ালের দিকে ঘাড় ঘোরালো, কিন্তু সেখানে কেউ নেই। এবার আবার আয়নাটার দিকে তাকালো, দেখতে চেষ্টা করলো আয়নার মধ্যে দিয়ে কাউকে দেখা যাচ্ছে কিনা। কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই কানে এলো একটা অদ্ভুত শব্দ।
শব্দ কোথেকে আসে?
অভিকের চোখ গেল উপরে, সে দেখল ছাদ থেকে কালো একটা মানুষের মতো কি যেন ঝুলছে, হাত পা ছাদের সঙ্গে সাঁটা, কিন্তু মুন্ডুটা সম্পূর্ণ উল্টো দিক করে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। অভিকের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে, দম বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ করে ফেললো অভিক। এটা এটা কি স্বপ্ন নাকি অভিক সজ্ঞানেই আছে? কোনক্রমে বন্ধ চোখ খুলল অভিক, ছাদের দিকে তাকাল, কেউ নেই। আলোটা আবার তপতপ করছে, একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে বাল্ব থেকে। আর ঠিক তখনই আবার আয়নার মধ্যে দিয়ে অভিক দেখল সেই মেয়েটিকে, ছাদ থেকে নেমে এসে ঠিক ওর পিছনে দাঁড়িয়ে। শীত করছে অভিকের, মনে হচ্ছে বাথরুমের ভিতরে কেউ জোরে এসি চালিয়ে দিয়েছে। কানের খুব কাছে এসে আবার সেই হাড়হিম করা অপার্থিব নারী কণ্ঠ, বিকট একটা আর্তনাদ করে পুরি কি মরি করে টয়লেট থেকে বেরোলো। করিডোর দিয়ে দৌড় লাগিয়ে টলমল পায়ে কোনো ক্রমে অফিসে ঢুকে সুরজকে ঝাঁকিয়ে তুলল। কথা বলতে পারছে না, শুধু একবার আঙুল দিয়ে বারান্দার দিকে দেখালো।
সুরজ, সুরজ, সুরজ ওঠো।
অভিকের মুখটা দেখে ঘুম জড়ানো চোখে এই সুরজ বুঝল কিছু একটা নিশ্চয় হয়েছে। প্রথমে ভাবল বুঝি চোর এসেছে। এক লাফে উঠে দাঁড়ালো সুরজ, তারপরেই মনে হলো আগুন লাগেনি তো। কিন্তু কোথায়? ঘরে কোনো ধোঁয়ার চিহ্ন দেখতে না পেয়ে বারান্দার দিকে দৌড় লাগালো সুরজ। খানিক বাদে হন্তদন্ত হয়ে ফিরে এলো।
কি হয়েছে দাদা, কি হয়েছে?
অভিক সংক্ষেপে বলল বাথরুমের ঘটনাটা।
আপনি আপনি একবার আমার সঙ্গে চলুন তো। না না না, তুমি যাও, তুমি যাও, আমি 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 যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যেতে পারবো না ওখানে, আমি নেই, আমি নেই।
ঠিক আছে, ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি দেখে আসছি, আমি দেখে আসছি।
একা একাই এগিয়ে গেল সুরজ। অফিস ঘরে এবার নিজেকে একা আবিষ্কার করে এক মুহূর্ত দেরি না করে সুরজের পেছনে ছুট লাগাল অভিক। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাথরুম থেকে করিডোর, কোথাও কিচ্ছু নেই, বাথরুমের আলোটাও ঠিক আছে। অভিক হতভম্ব, এর কোনো ব্যাখ্যা নেই ওর কাছে। অবশ্য ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য সুরজ অভিকের ওপর রাগ করল না।
আসলে কি বলেন তো, রাত জাগার অভ্যেস নেই তো দাদা, পেট গরম হয়ে কিছু দেখেছেন মনে হচ্ছে।
দাঁড়ান, এই বলে পকেট থেকে রামলালার মূর্তিটা বের করে ওর মুখের সামনে দুবার ঘুরিয়ে কপালে ঠেকাল।
দাঁড়ান,
বিড়বিড় করে আবার সেই মন্ত্রোচ্চারণ করল,
শ্রীরাম রাম রঘুনন্দন রাম রাম, শ্রীরাম রাম ভরতাগ্রজ রাম রাম, শ্রীরাম রাম রণকর্কশ রাম রাম, শ্রীরাম রাম শরণং ভব রাম রাম, রাম রাম। বেশ বেশ, আর কোনো চিন্তা নেই, এবার এই ফাঁকা ফাঁকা টেবিলটায় গিয়ে শুয়ে পড়ুন যান, ভয়ের কিছু নেই দাদা, আমি আছি, রামলালা আছে, হ্যাঁ ভয়ের কিছু নেই।
কিছুতেই ঘুম আসছিল না অভিকের।
এতটা ভুল দেখলাম কি করে, এটা কি করে সম্ভব? প্রথম দিন মনে হয়েছিল ব্যাপারটা হয়তো আমার মনের ভুল, কিন্তু কিন্তু পরপর দু রাত একই ভুল কি করে হতে পারে? ভুল ঠিক লাগছে না, ঠিক লাগছে না।
নানা কথা ভাবতে ভাবতে প্রায় আচ্ছন্ন অবস্থায় বাকি রাতটুকু কেটে গেল। ভোর হতে না হতেই অভিক বেরিয়ে পড়ল। এতে অবশ্য কাউকে কিছু বলল না, বাড়িতে বললে মা টেনশন করবে, মা এমনিতেই প্রেশারের রুগী, তারপর তো আর তাকে এসব বলা চলে না। আর অফিসে যে কাউকে বলবে সেটা সম্ভবই নয়, সবাই হাসাহাসি জুড়ে দেবে। বাড়ি ফিরে ক্লান্তিতে নেতিয়ে পড়ল অভিক। সারা রাতের মানসিক দুশ্চিন্তা আর অনিদ্রার জন্য এবার শরীরটাও খারাপ লাগছে। সারাটা দিন মরার মতো ঘুমল। অফিসে তৃতীয় রাত। আজ অভিকের জন্য কি অপেক্ষা করছে কে জানে। ঘড়ির দিকে তাকিয়ে অস্বস্তিটা যেন অভিকের মনে ঝাঁকিয়ে বসল। দ্বিতীয় রাতে টয়লেটে যা ঘটেছে সেটাকে কিছুতেই ও মনের ভুল বলে মেনে নিতে পারছে না। আবার এটাও ঠিক যে সুরজ কিছুই দেখতে পাচ্ছে না, এমনকি সুরজের সঙ্গে থাকলে ও নিজেও কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু কেন এরকম হচ্ছে? সত্যি কি ঘুমের ডিস্টারবেন্সের জন্য ওর মধ্যে হ্যালুসিনেশন কাজ করছে? সেক্ষেত্রেও ব্যাপারটা বেশ চিন্তার। কোনো মনোবিদ দেখানোর দরকার আছে কি? সাত পাঁচ ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেল অভিক। অনেক যুক্তিতর্ক সাজানোর পর ও এখন নিশ্চিত যে পরপর দুদিন সত্যি ও মেয়েটিকে দেখেছে। প্রতি রাতে নিঝুমপুরিতে অভিককে দেখা দিচ্ছে একটি প্রেতাত্মা, ওকে কাছে ডাকছে। ব্যাপারটা ভাবলেই তো শিউরে উঠতে হয়। কি করা উচিত? এই দুরাত না হয় শুধু ভয় পেয়ে কেটে গেছে, কিন্তু আজ তৃতীয় রাতে সে হার্ট ফেল করবে না, বা ওই প্রেত নারীর খপ্পরে পড়ে প্রাণ যাবে না, তারই বা গ্যারেন্টি কোথায়?
একটাই উপায় চাকরি ছেড়ে পালানো। কিন্তু অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম, মাইনে ভালো, উন্নতি করার যথেষ্ট সুযোগও আছে, এভাবে হুট করে চাকরি ছেড়ে দেওয়াটা, তাছাড়া এত কষ্ট করে বিদেশ যাওয়ার সুযোগটা তৈরি করলাম, সে কিনা প্রেতাত্মা যুক্তি দিয়ে সে চাকরি ছেড়ে দেব? আর তো মাত্র কটা দিন। না, এভাবে তীরে এসে তরি ডোবানোর কোনো মানেই হয় না। না, চাকরি ছাড়বো না, চাকরি করবো,
চাকরি দরকার আমার, বিদেশ চাকরিটা আমার।
রাত বাড়তে লাগলো, প্রতিটা মুহূর্ত অনাগত সেই প্রেত নারীর আগমনের আশঙ্কায় কাঁটা হয়ে থাকলো অভিক। মানসিক চাপ কাটাতে সুরজের কাছ থেকে সেই শ্রীরাম রক্ষা স্তোত্রটা কাগজে লিখে নিল। তাছাড়া আরও একটা কৌশলের আশ্রয় নিল, সুরজের সঙ্গে ইঁটুলির মতো লেগে রইল। তবে এটা বুঝতে দিল না ও ভয় পেয়েছে। সুরজ যখন খেতে গেল, কায়দা করে অভিক ওর সঙ্গে গেল, কিছুতেই একা করিডোরেও বেরোল না। ম্যাট লগ ইন করার পর অভিক কাজে বসল, আর কাজে ডুবে যাওয়ার পর কিছুই মনে থাকল না। সেদিন রাতে অবশ্য ভয়ানক কিছু হল না। অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলল, খুশি খুশি মনে বাড়ির দিকে রওনা দিল।
বাবা, বাঁচা গেছে।
পরের দুটো দিন ছিল শনি আর রবি, অফিস ছুটি। ভয়ানক ঘটনাটা মন থেকে মুছে ফেলার যথাসম্ভব চেষ্টা করে গেল অভিক। সোমবারটা সেই এসেই গেল। প্রাণপণে ভয়টাকে একপাশে সরিয়ে রেখে অভিক কাজে বসল। স্কাইপে দীর্ঘক্ষণ ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত থাকল। ওর কাজটা বেশ ভালোই হচ্ছিল। ম্যাটের কথা শুনে মনে হচ্ছিল নিউ জার্সির এই কোম্পানিটার আগামী অনেকগুলো প্রজেক্ট ওর জন্য বাঁধা। রাত তখন প্রায় তিনটে, ম্যাট চলে গেছে, আর এদিকে সুরজের নাক মহানন্দে ডেকে চলেছে। অভিকের মাথায় আবার সেই মেয়েটির চিন্তা এসে উদয় হল। ও কি সত্যি মেয়েটিকে প্রত্যক্ষ করছে, নাকি পুরোটাই মনের ভুল? সুরজের মতে এটা রাত জাগার ক্লান্তি, সেটাই হবে নিশ্চয়ই, নইলে সুরজও তো দেখতে পেত মেয়েটিকে। কিন্তু মেয়েটি কি সত্যি গভীর রাতে এসে দাঁড়ায় ওই বারান্দাটার দিকে? কি আর একবার, আর একবার তাকাবে অভিক? মানুষের অবদমিত চেতনায় অনেক দুর্বোধ্য রসায়ন কাজ করে। যে ব্যাপারটাকে মানুষ ভয় পায় তার প্রতি সে এক অদম্য আকর্ষণ বোধ করে। রেলে কাটা পড়া ছিন্ন ভিন্ন দেহ দেখতেও মানুষ ভিড় জমায় আর ভয়ে চোখ ঢেকে ফেলে, কিন্তু তবুও দেখতে যায়। অভিক একটা ব্যাপার বুঝে গেছিল, সে এই অফিস ঘরে চৌহত্তির মাঝে নিরাপদ, আর ওই করিডোরটাই যত নষ্টের গোড়া। অভিক ভেতরে বসে ছটফট করতে লাগলো। ওকে আজ পরীক্ষা করে দেখতেই হবে, এটা ওর মানসিক দৌর্বল্য নাকি সত্যি ঘটনাটা ঘটে। একটা A4 পেপারে সময় উল্লেখ করে পুরো ব্যাপারটা অভিক লিখল। এই সময় পর্যন্ত যে ও প্রকৃতিস্থ আছে এটা তার প্রমাণ হয়ে থাকল। মনটাকে শক্ত করে কম্পিত পদক্ষেপে অভিক এগিয়ে চলল অফিসের দরজার দিকে। ভয় মিশ্রিত অদম্য আকর্ষণটাই অভিককে টেনে নিয়ে যাচ্ছে করিডোরের দিকে। দমকা ঠান্ডা বাতাস অভ্যর্থনা জানাল অভিককে, যেন আসন্ন বিপদের অশনি সংকেত। ধীর পায়ে হেঁটে চলল সেই জায়গাটার দিকে যেখানে প্রথম দিন দাঁড়িয়েছিল। অভিক অপলকে চেয়ে রইল 14 তলার ঝুল বারান্দার দিকে। নির্জন, কি অনন্ত নৈঃশব্দ! প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বোধহয় মৃতা নারী চুল এলিয়ে বারান্দায় দাঁড়াল। এভাবে কতক্ষণ কেটে গেল অভিকের খেয়াল নেই। একটা সময় মনে হল ও বড্ড বোকামো করছে, কেউ আসবে না। আর আসবেই বা কেন?
পুরোটাই তো মনের ভ্রম। নিজের উপরেই অভিকের বিরক্তি এলো। 2025 এসে এসব কি আজে বাজে ভাবছে, ভূত প্রেতাত্মা চত্ব সব। সাহসী পদক্ষেপে দরজার দিকে পা বাড়ালো অভিক। কি একটা শব্দে পিছন ঘুরতেই চোখ চলে গেল বারান্দার শেষ প্রান্তে লিফটের দরজার সামনে, একটা কালো ছায়া। নাকি কেউ দাঁড়িয়ে আছে। চোখ কুঁচকে ভালো করে ঠাউর করার চেষ্টা করল অভিক। একটা মানুষের মতো দেখতে প্রাণী, ঘাড় থেকে প্রায় 45 ডিগ্রি কোণ করে মাথাটা অস্বাভাবিকভাবে ঝুলছে, যেন শরীর আর মাথার মাঝের সুষুম্না কাণ্ডটা একটা ক্ষীণ সুতোয় বাঁধা। লম্বা চুল শূন্যে দোল খাচ্ছে প্রায় হাঁটু অবধি। এই দেখেই অভিকের সমস্ত সাহস কর্পূরের মতো উবে গেল। হাঁটু কাঁপতে লাগল। ওর অবচেতন মন বারবার সংকেত পাঠাচ্ছে,
পালাও পালাও অভিক, পালাও অভিক, পালাও। এ কোন মানুষের ছায়া নয়, মূর্তিমান বিভীষিকা। পালাও অভিক, পালাও অভিক, পালাও।
অবচেতন মনের সতর্ক বার্তা অভিকের মস্তিষ্ক অবধি পৌঁছল না। অভিক একটা মিনারের মতো দাঁড়িয়ে রইল। অন্য প্রান্তে থাকা মেয়েটাও ঘাড় কাত করে দেখছে। তারপর আচমকাই মূর্তিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করল। এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে একটা পায়ের পাতা নেই। নিঃশব্দ করিডোরে ইলের খটাং খট শব্দ অবর্ণনীয় ভয়ের পরিবেশ রচনা করছিল। মেয়েটা এগিয়ে আসছে অভিকের দিকে, তবে এখনো সে অনেক দূরে। অফিসের দরজাটা অভিকের খুব কাছেই, কিন্তু ও পালাতে ভুলে গেছে। এরই মাঝে সেই নারী কণ্ঠের অপার্থিব স্বর কানে,
চলো চলো আমার সঙ্গে, আমি তো তোমার নিতে এসেছি।
সেই ডাকে কিছু একটা ছিল, কোনো মানুষের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয় সেই ডাক। যেটা করা কোনো মতেই উচিত নয় ঠিক সেটাই করে বসল অভিক। জড়বুদ্ধি এক মানুষের মতো কোনো কিছু না ভেবে অভিক ও পা বাড়াল এই ছায়ামূর্তির দিকে।
যেতে হবে, আমাকে যেতেই হবে।
ওকে এগিয়ে আসতে দেখেই মেয়েটা হাসতে লাগলো। অভিক অনেকটা এগিয়ে গেছে মেয়েটার দিকে, খুব কাছে এখন সে। বলে মেয়েটি হাত বাড়িয়ে দিল। ওকে যেতে হবে ওর সঙ্গে, হয়তো অন্য কোনো ভুবনে, হয়তো ভয়াল ভয়ঙ্কর, কিন্তু যেতেই হবে। মেয়েটার হাতটা ধরার জন্য অভিকও হাত বাড়িয়ে দিল। একটা জমাট বাঁধা অন্ধকারের মধ্যে ওর হাতটা ঢুকে গেল।
স্যার, স্যার,
আপনি ঠিক আছেন তো? এখানে এইভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন কেন আপনি? আমি কতবার আপনাকে ডাকলাম দরজা থেকে।
সুরাজের কণ্ঠস্বরে হুঁশ ফিরল অভিকের। গলা শুনেই বোঝা যাচ্ছে ও খুব অবাক হয়েছে, কিন্তু ও কি দেখতে পাচ্ছে না মেয়েটিকে? অভিক কোনো ক্রমে আঙুল দিয়ে দেখালো মেয়েটাকে।
মেয়েটা
ঠিক তখনই
নজর করল করিডোরটা একদম ফাঁকা।
কোথায় গেল?
পাগল হয়ে যাচ্ছি, মানসিক বিকার। কেন কেন আমি বারবার দেখতে পাচ্ছি মেয়েটাকে? কেন আর কি, সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ভাবতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, ভাবতে পারছি না।
পরের দিনটা জুড়ে এমনই নানা প্রশ্ন জাল বিস্তার করলো ওর মনে। অভিক সম্পূর্ণ বিভ্রান্ত, বিধ্বস্ত। বিদেশ যাত্রার হাতছানিটা সত্যি, কিন্তু সহনশীলতারও একটা সীমা আছে। অনেক ভাবনা চিন্তা করে অভিক ঠিক করল চাকরিটা ছেড়েই দেবে। রেজিগনেশন লেটারটা লিখেও ফেলল অভিক।
ডিয়ার স্যার, আই হিয়ার বাই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আই ওন্ট বি কন্টিনিউইং উইথ ইয়র কোম্পানি এনি মোর। ইট হ্যাজ বিন আ প্লেজার অ্যান্ড প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ ইয়র কোম্পানি সো ফার, but I have decided to move on and explore new opportunities in my career. Hope you'll understand. The company will forever remain a family to me. Yours sincerely, Obhik.
পার্থদাকে ফোন করতে যাবে, এরই মধ্যে পার্থদারই ফোন চলে এলো। কিছু বলার আগেই পার্থদা হড়হড় করে বলে গেল কথাগুলো।
হ্যাঁ হ্যালো পার্থদা, শোনো না আমি।
হ্যালো শোন, ক্লায়েন্ট মেইল করেছে।
হ্যাঁ মানে
ওরা তো তোর কাজে জাস্ট ফিদা, বসকে জানিয়েছে।
আচ্ছা কিন্তু
এই প্রজেক্ট তো বটেই, আরো কিছু বড় কন্ট্রাক্ট করতে চায় ওরা। আর তুই লিড করবি কিন্তু। হ্যাঁ আমি এটাও অফ দ্য রেকর্ড আগে তোকে জানিয়ে দিলাম, বুঝলি? তোর ভিসার কাগজপত্র রেডি করছে কোম্পানি। আর শোন, সব ঠিকঠাক চললে কিন্তু তোকে নিউ জার্সি যেতে হবে।
নিউ জার্সি?
মন দিয়ে কাজ করিস, রাখছি এখন।
হিসেবটা ঘেঁটে গেল। চাকরি ছাড়ার ব্যাপারে পার্থদাকে অভিক কিছুই বলতে পারল না। স্নান করতে করতে অদ্ভুত একটা জেদ চেপে বসল মাথায়।
আর তো মাত্র তিনটে রাত, তাহলেই তো মুক্তি। না না, এই অবস্থায় পালানোর কোনো মানেই হয় না, দেখাই যাক কি হয়।
সেই রাতে অফিস যাবার আগে অভিকের সুরজের কথাগুলো মনে পড়ল। ঠাকুরঘর থেকে মা তারার একটা ছোট্ট ছবি নিয়ে নিল পকেটে। শেষ বিকেল, পাখিরা ঘরে ফিরছে। কিছুক্ষণ বাদে ঘরে ফিরবে ক্লান্ত অফিস পাখিরাও। কিন্তু অভিক, অভিক এখন স্রোতের উল্টো দিকে। বাস থেকে নেমে অফিসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকেই নিজে সাহস চুকাতে লাগলো। ওই গ্রিন টাওয়ার বিল্ডিংটার সামনে দিয়েই ওকে অফিসে ঢুকতে হয়। সেখানে নানান অফিস, অনেকের ছুটি হচ্ছে, ভিড় হইচই জমজমাট।
এই অভিকদা,
পেছন থেকে ওর নাম করে কেউ ডেকে উঠল। অভিক ঘুরে দেখল এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রজত, ওর কলেজের বন্ধু, তবে বহুদিন পর দেখা। দুজনের কেউই অবশ্য একে অপরকে এই জায়গায় দেখবে এটা আশা করেনি।
আরে রজত, তুই এখানে? সেটা তো আমারও প্রশ্ন।
আর কি, চাকরি তোর?
আমারও সেই চাকরি। এই তোর হাতে কিছুটা সময় আছে?
অভিক আগেই চলে এসেছিল, তাই হাতে বেশ কিছুটা সময় ছিল। একটা চায়ের দোকানে বসলো দুজনে।
দাদা দুটো চা দেবেন তো, চিনি দিয়ে লিকার ছাড়া, তাই তো? হ্যাঁ দাদা দিন।
দু কাপ চা চলে এলো। অভিক নিজে একটা সিগারেট ধরালো, রজতকেও দিল। এককালে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল।
ওদের বন্ধুদের একটা গ্রুপ ছিল যারা সব সময় একসঙ্গে থাকত। চাকরি বাকরির চক্করে গ্রুপটা ভেঙে গেছে। অভিকের সঙ্গে বাকিদের প্রায় যোগাযোগই ছিল না, কিন্তু রজতের সঙ্গে সবার যোগাযোগ আছে। রজত নিজেই সবার সঙ্গে যোগাযোগ রেখেছে। ওর কাছ থেকেই এক এক করে বাকি বন্ধুদের খবর নিল, গল্প আড্ডায় পুরনো বন্ধুত্বের স্মৃতি ঝালিয়ে নিল। অভিকের মানসিক চাপটা অনেকটাই কেটে গেল রজতের সঙ্গে দেখা করে।
একটা ব্যাপার বল রজত, আমার প্রায় এক বছর হয়ে গেল এখানে আছি, কিন্তু তোর সঙ্গে আগে তো কখনো দেখা হয়নি।
আসলে আমাদের অফিসটা ছিল বালিগঞ্জে, ভাড়ার বাড়ি, এখন নিজেদের বাড়ি হয়েছে এই গ্রিন টাওয়ারে। এই তো এই মাস কয়েক হলো তোদের পাড়ায় এসেছি।
কোন ফ্লোরে?
হঠাৎই মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল অভিকের। রজত সমজদার, ব্যাপারটা আন্দাজ করে বলল,
তুই কি সেদিনের ওই সুইসাইড কেসটা নিয়ে জানতে চাইছিস?
হ্যাঁ, মানে
অভিক ঘাড় নাড়ল যেন নিছক কৌতূহল। রজত যেন এটা বলার জন্যই মুখিয়েছিল।
আরে মেয়েটা তো আমাদের অফিসেই কাজ করতো, নাম প্যামেলা। দাঁড়া তোকে একটা জিনিস দেখাই।
পকেট থেকে মোবাইলটা বের করল রজত, তারপর ফটো গ্যালারি খুলে মেয়েটির কিছু ছবি দেখাতে থাকল।
কিরে কেমন অফিস পিকনিকে তোলা? বাবা কিছু যেন বোঝো না। আরে এটা প্যামেলা, আরে যে সেদিন বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিল।
অভিক তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিল, গভীর মনোযোগ সহকারে ছবিগুলো দেখতে লাগল। প্যামেলা বেশ সুন্দরী, ঢলঢল দেহ, এক রাশ লম্বা চুলের মাঝে মাঝে সোনালী রঙের হাইলাইট, সবচেয়ে মোহিনী ওর চোখ দুটো। মেয়েটি পোশাক আশাকে বেশ খোলামেলা, প্রায় প্রতিটা ছবিতেই ক্লিভেজ থেকে নাভি কিছু না কিছু দেখা যাচ্ছে, এবং মেয়েটি সেটা সচেতনভাবেই দেখাচ্ছে ছবিতে। অন্তত ওদের মধ্যবিত্ত পরিমণ্ডলের বৃত্তে বেশ সাহসী মেয়ে। গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অভিক।
পুরো সলিড আইটেম ছিল বস।
অভিকের দিকে তাকিয়ে অর্থপূর্ণ ইঙ্গিত করে রজত বলল,
আরে এখন দেখে আর কি করবি, গন কেস।
অভিকের কানে ঢুকছিল না কথাগুলো। এমন সুন্দরী একটি মেয়ের সঙ্গে করিডোরের ঘাড় মটকানো ছায়ামূর্তিটা কিছুতেই মিলাতে পারছিল না, বিশেষ করে চোখগুলো বড় চেনা চেনা। প্যামেলাকে কি আগে কোথাও দেখেছে? হয়তো অফিস আসা যাওয়ার পথেই। ভয়ানক কৌতূহল হতে লাগলো অভিকের, প্যামেলা সম্পর্কে আরো জানার ইচ্ছে হল।
তুই চিনতিস ওকে রজত?
আরে চিনি না মানে, অফিসে তো পুরো সবার হট ফেভারিট ছিল।
প্যামেলাকে নিয়ে রসিয়ে রসিয়ে নানা কথা বলতে লাগলো রজত, বেশিরভাগই আদি রসাত্মক। তার মধ্যে যেটুকু জানা গেল তার নির্যাস এরকম, প্যামেলা মেয়েটি অফিসে ঠিক কি করতো কেউ জানে না, কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে ছিল বিশেষ খাতির, বাকিদের সঙ্গে বড় একটা মিশত না। যদিও ওর ফিগারের জন্য সবাই চাইত ওর সঙ্গে কথা বলতে, কিন্তু নিজেকে ও গুটিয়ে রাখত, নিজের কথাও খুব বেশি বলতো না কাউকে।
ওর বাড়ি কোথায় ছিল?
ঢাকুরিয়ার দিকে কোথাও বাড়ি, বাবা নেই, মার মেয়ে থাকতো, এটাই শুনেছি।
কিন্তু সুইসাইডটা কেন? পুলিশ কিছু বলেছে?
কে জানে কেন, আর ভেবেই বা কি হবে বল। প্যামেলাটা যাওয়ার পর অফিসটা যেন কেমন একটা নেতানো মুড়ি হয়ে গেছে। তবে যে অফিসার কেসটা দেখছে সে আবার আমার ছোটবেলার বন্ধু নবরুণ দত্ত, আমায় ভালোই চেনে। আমার সঙ্গে কথা হয়েছিল, বললো পাতি সুইসাইড কেস, ইনভেস্টিগেশনে বিশেষ কিছুই নেই।
এই শোন রজত, তুই আমাকে প্যামেলার বাড়ির ঠিকানাটা জোগাড় করে দিতে পারবি?
এ আর এমন কি, কম্পিউটার দেখে কাল সকালে তোকে মেসেজ করে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা কি বস, হ্যাঁ স্পেশাল কিছু নাকি?
আরে না না, তেমন কিছু না, ওই একটা ছোট্ট দরকার, পরে বলবো সব। শোন রজত, আজ উঠি, লেট হয়ে যাচ্ছে, কেমন?
আরে দাঁড়া দাঁড়া, কি ব্যাপার রে তোর, তোর কি চক্কর চলছিল নাকি রে? হ্যাঁ ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি? হ্যাঁ মনে হচ্ছে। কিরে এই অমিক,
দেখা হবে দেখা হবে দেখা হবে রজত, সত্যি সত্যি অনেক দেরি হয়ে গেছে।
রজতের কোনো কথার উত্তর না দিয়ে অভিক ভিড়ে মিশে গেল।
পামেলার ছবিগুলো মাথার মধ্যে বাঁক খাচ্ছিল। চিনতে পারছে না, অথচ মনে হচ্ছে ওকে যেন কোথায় দেখেছে। এসব ভাবতে ভাবতেই অভিক অফিসে পৌঁছল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আরও একটি ভয়ানক রাত্রি যাপনের জন্য ও প্রস্তুত হল। তবে রাতটা কাজের মধ্যেই কাটল। অভিক ঘর ছেড়ে বেরোল না, আর অস্বাভাবিক কিছুও হল না। এদিন কাজ বিশেষ ছিল না, অভিক টেবিলে শুয়ে পড়ল। ঘুমটাও বেশ ভালোই হল। পরদিন অবশ্য রজত যেমন বলেছিল, সকালে অফিস পৌঁছেই ঠিক মনে করে পামেলার ঠিকানাটা মেসেজ করে দিল। ঠিকানাটা ঢাকুরিয়া না, গড়িয়ার দিকে কোথাও। অভিক বাড়িতে একটা ফোন করে বলে দিল ফিরতে দেরি হবে। অভিষিক্তা পেরিয়ে গাড়ি ছুটছে গড়িয়ার দিকে। খানিক পরে হাইল্যান্ড পার্ক বেরোল। অভিক যাচ্ছে পামেলার বাড়ির উদ্দেশ্যে, যাকে চেনে না, জীবদ্দশায় কোনোদিন দেখেনি। সেই মেয়েটির বাড়ি কেন যাচ্ছে সেটা নিজেরই বোধগম্য হচ্ছিল না অভিকের। অদ্ভুত একটা ঘোরের মধ্যে ও পথ চলছিল। মন বলছিল, এই বাড়িটা থেকেই মিলবে এই ভয়ানক ধাঁধার চট খোলবার সূত্র। দক্ষিণ কলকাতার বিশেষ কিছু চেনে না অভিক। বাড়িটা খুঁজে পেতে বেশ কষ্ট করতে হল। সবচেয়ে অদ্ভুত, পাড়ার লোকেরা পামেলা নামে কাউকে চিনতেই পারল না। কিন্তু যখন ও সুইসাইডের কথাটা পারল, সবাই এক বাক্যে একটা তিনতলা ফ্ল্যাটের ওপরের ঘরটা দেখিয়ে দিল। ফ্ল্যাটটা বেশ পুরনো, রংচটা বিবর্ণ দেওয়াল, অযত্নের ছাপ স্পষ্ট। সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে দরজাটার সামনে দাঁড়ালো অভিক। কলিং বেলটার দিকে হাত বাড়িয়েও একবার পিছিয়ে এলো। একটা চাপা আশঙ্কা কাজ করছে, একটা মানসিক তোটানা। বারবার মনে প্রশ্নটা আসছে, দরজার ওপারে সাংঘাতিক কিছু অপেক্ষা করছে না তো? তাও বেলটা বাজিয়েই ফেলল। কেউ খুলল না, সাড়াও দিল না। খানিকক্ষণ অপেক্ষা করে আবার বাজাল, কোনো উত্তর নেই। অভিক বেলটা বাজাল তৃতীয় বারের জন্য, এবারও কোনো সাড়া নেই। হয়তো বাড়ির লোক ব্যস্ত, বা দেখা করতে চায় না, নাকি অন্য কিছু। ফিরে যাওয়াই সমীচীন ভেবে সিঁড়ির দিকে পা বাড়াল। আর তখনই চমকে দিয়ে বিকট ঘড় ঘড় শব্দে দরজাটা খুলে গেল। অভিক ঘুরে দেখল একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। বুদ্ধি করে একটা বড় রজনীগন্ধার তোড়া কিনে নিয়েছিল। ভদ্রমহিলা একবার অভিককে দেখে চিনতে চেষ্টা করলেন, তারপর কি ভেবে বললেন,
তুমি পমের বন্ধু, এসো ভেতরে এসো।
সারা বাড়িতে বিষাদের গন্ধ, চার দেওয়াল খাঁ খাঁ করে গিলতে আসছে। সদ্য সন্তান হারানো বাড়ি যেমন হয়। ভদ্রমহিলার মুখটা দেখে অভিকের মায়া হচ্ছিল। জুতোটা খুলে ভিতরে প্রবেশ করল অভিক। একটা ছোট্ট ড্রয়িং রুম টাইপের জায়গা, সেখানে একটা সোফায় ওকে বসতে বললেন ভদ্রমহিলা। ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে, ফ্ল্যাটটা বেশ পুরনো, অনেকদিন যে রিপেয়ার হয়নি সেটা বোঝাই যাচ্ছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড়, দেখে মনেই হচ্ছে দেখাশোনা করার কেউ নেই। ভদ্রমহিলা থম মেরে বসে রইলেন, বসে রইল অভিক। হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠলেন মহিলা।
ও কতদিন হলো চলে গেছে, এখন মেয়েটাও চলে গেল, আমি কাকে নিয়ে বাঁচবো মামা, কাকে নিয়ে বাঁচবো?
মাসিমা মাসিমা, আপনি আপনি একটু নিজেকে শক্ত রাখুন প্লিজ। দেখুন, আমি জানি কি ঝড় বয়ে গেছে আপনার উপর দিয়ে, কিন্তু এভাবে কান্নাকাটি করলে আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন।
বেঁচে থেকে আর কি হবে বলো বাবা, মেয়েটাই যখন থাকলো না, এখন প্রতি মুহূর্তে ঈশ্বরকে বলছি আমাকে তুলে নিতে।
অভিক আরো কিছুক্ষণ চুপ করে বসে রইল। এ সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা বৃথা। আর ও সান্ত্বনা দেবেই বা কি বলে? যদিও এদেরকে অভিক কখনো দেখেনি, তবুও হৃদয়টা ভারী হয়ে এলো।
অভিশাপ, আমার জীবনটাই অভিশপ্ত। সেবার ভোটের ঠিক আগের দিন পমির বাবা খুন হয়ে গেল, সংসারটা পুরো ওলট পালট হয়ে গেল। চারদিকে ধার দেনা, বাড়ি গাড়ি সব গেল, পমকে আঁকড়েই বেঁচেছিলাম। বড় ভালো মেয়ে ছিল গো, নিজের পড়াশোনা চাকরি একার কানে পুরো সংসারের খরচ টানত। কানাঘুষোর কত কিছু শুনতাম ওর নামে, কিন্তু বিশ্বাস হতো না বাবা। জানো বাবা, ওর ভেতরে একটা চাপা কষ্ট ছিল, অনুশোচনা করত। কতবার আমাকে বলেছে যে ও জীবনে একটা বড় ভুল করে ফেলেছে, কারুর মনে আঘাত দিয়েছে। তবে এর বেশি কিছু জানতে চাইলেও কোনোদিন বলেনি। ইদানিং ফোনে খুব ঝগড়া করত। আমি চাই কানে শুনি কম, যদি একটু বুঝতে চেষ্টা করতাম। আমার মেয়ে তো কখনো মরার কথা ভাবেনি, কেন কেন এমন করে চলে গেল? আমি যদি একবার জানতেও পারতাম কারণটা।
ওর মায়ের হাহাকার বুকের ভেতরে এসে বিঁধছিল অভিকের। ওদের কথাবার্তার মধ্যেই সেই ঘরে এসে উপস্থিত হল আরেকটি যুবতী মেয়ে। অভিকের মনে হল সম্ভবত মেয়েটি ভদ্রমহিলার অতি পরিচিত, হয়তো কোনো আত্মীয় হবে। মেয়েটি কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে এসেছিল।
আচ্ছা কাকিমা, এটাও ডেথ সার্টিফিকেটটা, আর দেখো ব্যাংকের পাসবুক চেকবুক এগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে ব্যাংকের পাসবুক চেকবুক এগুলোই আলমারি ড্রয়ারে রেখে দিচ্ছি, উপর থাকে। আচ্ছা রাখলাম তাহলে।
সেগুলো ভদ্রমহিলার সঙ্গে কথা বলে একটা আলমারির মধ্যে একটা ফাইল খুলে গুছিয়ে রাখতে লাগল। অভিকের কষ্ট হচ্ছিল। ভদ্রমহিলাকে দেখে অভিকের নিজের মায়ের কথা মনে পড়ছিল। সন্তান হারানোর বেদনা কি ভয়ঙ্কর! আর এখন এই ভদ্রমহিলা চলবেই বা কি করে? অভিকের কাছে হাজার দুয়েক টাকা ছিল, একটা ভালো জুতো কিনবে বলে টাকাটা ও রেখেছিল। হঠাৎই কি মনে হল টাকাটা বের করে পামেলার মায়ের হাতে দিয়ে বলল,
মাসিমা, পামেলা আমার কাছে এই টাকাটা পেত, আপনি এটা রাখুন। না করবেন না মাসিমা, প্লিজ এটা রাখুন।
জীবনটা ভারী অদ্ভুত বাবা, মেয়েটা চলে গেল তবু রোজগারের টাকাটা আমাকে হাত পেতে নিতে হচ্ছে। এই টাকাটুকুও আমার খুব দরকারের। তুমি এত কম বয়সী হয়েও এই যে মানসিকতাটুকু দেখালে, এর থেকে বোঝা যায় তুমি বড় ভালো ছেলে। আচ্ছা তুমি পমের কেমন বন্ধু ছিলে, অফিসে না কলেজে? আসলে তোমাকে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি, তোমার কথাও ওর কাছে শুনিনি।
তা মানে আমরা অনেকদিনই দুজন দুজনকে চিনি, মাঝে বেশ কিছুদিন আমাদের দেখা হয়নি। আমি এই খবরটা পেয়ে খুবই কষ্ট পেয়েছি মাসিমা, তাই ঠিকানা জোগাড় করে আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা এই ফুলটা কোথায় রাখবো?
প্রসঙ্গটা পরিবর্তন করতে চাইছিল অভিক। মায়ের বসে ভদ্রমহিলাকে মিথ্যে কথা বলতে ওর মন সায় দিচ্ছিল না।
তুমি ফুলটা ওই ওখানে টেবিলে রেখে এসো।
আঙুল দিয়ে একটা টেবিল দেখালেন ভদ্রমহিলা। ফুলের মালা পরানো একটা বড় বাঁধানো ফটো রাখা ছিল টেবিলের ওপর। এগিয়ে গেল অভিক। পামেলার ছবি, রজতের ফোনে একেই দেখেছে। সেখানে ধীরে ধীরে ফুলের তোড়াটা অভিক রাখল। তারপর চলে আসবে, ঠিক সেই সময় নজর পড়ল পাশে রাখা একটা একটা ছোট্ট ল্যামিনেট করা ছবির দিকে। ছবিটা সাদা কালো, সম্ভবত মেয়েটির অল্প বয়সে তোলা। অভিক ফটোটা হাতে তুলে নিল। ভালো করে মেয়েটির মুখের দিকে তাকাতেই অভিক এমন চমকে গেল যে তার পা একটু হলেই টলে যাচ্ছিল।
কি করে সম্ভব, কি করে সম্ভব?
মুহূর্তের মধ্যে মনটা পিছিয়ে গেল 11-12 বছর আগে একটা ঘটনা, অভিকের জীবনের এক অন্ধকার অধ্যায়, এক দুঃসহ বেদনার অতীত। অভিকরা এখন কলকাতায় থাকলেও ওর জন্ম, স্কুলবেলা এগুলো কেটেছে হুগলির এক মফস্বল শহরে। বাবা একটা ফ্যাক্টরির ছোটখাটো অফিসার ছিলেন, টেকনোলজিক্যাল ডিভিশনে। অভিকরা সচ্ছল না হলেও মোটামুটি ভালোই চলে যেত। ওদের স্কুলে হায়ার সেকেন্ডারি সায়েন্সটা অত ভালো ছিল না। মাধ্যমিকের পর অন্য একটা স্কুলে অ্যাডমিশন নিল অভিক সায়েন্স নিয়ে। অভিকের বাড়ি থেকে এই স্কুলটা অনেকটাই দূর, লোকাল ট্রেনে চেপে 3টে স্টপেজ, তারপর বেশ খানিকটা হাঁটা পথ। অভিক চিরকালই শান্ত প্রকৃতির ছেলে, জীবন সম্পর্কে অভিজ্ঞতাও কম। ওর বয়সী আর 5টা ছেলের চেয়ে অনেকটাই বেশি সরল, সেই সারল্য লেগে থাকতো ওর মুখেও। সেদিন একটা কি গণ্ডগোলের কারণে ট্রেনটা লেট করেছে। প্রথম ক্লাসটা ছিল কেমিস্ট্রি। অভিক ট্রেন থেকে নেমে প্রায় ছুট দিল স্কুলের উদ্দেশ্যে। ক্লাস মিস হয়ে যাবে বলে বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তার মাঝে একটা সাইকেল হুড়মুড় করে এসে ওর গায়ে পড়ল।
আরে আশ্চর্য, দেখে চলতে পারে না কিভাবে?
রাগে গজগজ করে অভি কিছু একটা বলতে যাচ্ছিলই, কিন্তু তখনই সে আবিষ্কার করল সাইকেল আরোহী, স্কুল ড্রেস পরা, তারই বয়সী একটি মেয়ে। কি হলো কে জানে, অভিক যা বলতে যাচ্ছিল সব ভুলে গেল। দোষটা অভিকের একদমই ছিল না, কিন্তু প্রচন্ড ঘাবড়ে গিয়ে ওই মেয়েটাকে বারবার সরি বলতে লাগলো।
সরি সরি সরি, মানে না, মানে আমারই ভুল, আমি তো রাস্তা দিয়ে না দেখে চলছিলাম, সরি সরি।
মেয়েটা সম্ভবত ওর এই ঘাবড়ে যাওয়া দেখে প্রচন্ড কৌতুক বোধ করছিল। মেয়েটা হাত বাড়িয়ে দিল, অভিক ও নরম হাতটা ধরে টেনে তুলল।
সরি 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 সরি।
মেয়েটা স্কার্টটা ঝেড়ে নিয়ে মিষ্টি একটা হাসি দিল। অভিকের কুঁকড়া চুলে বিলি কেটে ওর বুকের ওপর হাতটা একটু ঘষে দিল।
দেখা হবে, হ্যাঁ, টাটা।
তারপর সাইকেল চালিয়ে ধাঁ, যেন একটা বুলেট ট্রেন ছুটে গেল। প্ল্যাটফর্মে বসা অন্যমনস্ক পেপার পড়তে থাকা যাত্রীর মতোই দিশেহারা লাগছিল অভিকের। কিন্তু এটুকুই যথেষ্ট ছিল অভিকের কিশোর মনে প্রথম প্রেমের চারা রোপণ করার জন্য। কোনক্রমে হাঁপাতে হাঁপাতে স্কুলে এলো বটে, কিন্তু তখন আর অভিকের মন কেমিস্ট্রির ফর্মুলাতে নেই। ওর মনে বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে রোম্যান্সের মলিকিউলগুলো। সেদিন স্কুলের পুরোটা সময় জুড়ে বুঁদ হয়ে থাকলো মেয়েটার কথা ভেবে। এরপর আগামী কয়েকদিন অভিকের মন প্রাণ জুড়ে শুধুই সেই মেয়েটির মুখটা, তার স্পর্শানুভূতি অভিকের শরীরে ছড়িয়ে পড়েছে এক অদম্য ভাইরাসের মতো। জীবনের প্রথম প্রেমের মধুর ধাক্কায় উথাল পাথাল অভিকের কিশোর হৃদয় শুধুই খুঁজে চলে তার সেই স্বপ্নচারিণীকে। কে সে? চিনো না, নামও তো জানে না তার। অভিক চাইছিল মেয়েটাকে আরেকবার দেখতে, ওর সঙ্গে কথা বলতে, কিন্তু মেয়েটার সঙ্গে দেখা আর হয়ই না। অভিক কি করে খুঁজে পাবে তাকে? ভাগ্যদেবী মনে হয় ওর আকুতি শুনেছিলেন। এক সন্ধ্যায় পরিমলবাবুর কেমিস্ট্রি কোচিং ক্লাস থেকে অভিক ফিরছে। ঠিক এই সময় আবার দেখতে পেল সেই মেয়েটিকে। মেয়েটি আড্ডা মারছে বেশ কয়েকজনের সঙ্গে, তার মধ্যে একটি মেয়ে অভিকের সঙ্গে সেই কোচিংই পড়ে। মেয়েটির নাম লীনা। অভিক মুখচোরা, লাজুক, সে মেয়েদের এড়িয়ে চলে, তাই লীনাকে জিজ্ঞাসা করতে পারল না যে ওই মেয়েটি কে। কিন্তু যত দিন বাড়তে লাগল অভিকের ছটফটানি ততই বাড়তে লাগল। শেষে অভিক থাকতে না পেরে ঘটনাটা বলেই ফেলল কাছের বন্ধু শুভমকে। শুভমকে বলল কাউকে না বলতে। শুভম সেটা আবার লীনাকে গিয়ে বলল এবং মেয়েটার পরিচয় জানতে চাইল। লীনা শুভমকে মেয়েটার পরিচয়টা দিল। শুভম লীনাকে বলল ব্যাপারটা আর কাউকে না বলতে। অভিক এই প্রথমবার জানতে পারল মেয়েটির নাম পৌলমি। ক্লাস ইলেভেন, আর্টস, বাবা পলিটিক্স করে, এলাকার একটা ওয়ার্ডের কাউন্সিলর। এলাকায় তার যথেষ্ট দাপট আর তেমনই টাকা। পৌলমি বাবার আদরের বিগড়ে যাওয়া এক মেয়ে, যেমন তার মুখশ্রী তেমন চেহারা। তার একগুচ্ছ বয়ফ্রেন্ড, তার সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্য লাইনে আছে আরো একদল। মানে এই মফস্বল শহরে এবং আশপাশের নানা স্কুল কলেজে এই পৌলমি রীতিমতো সাড়া জাগানো একটি নাম। পৌলমি তার দুই বান্ধবীকে নিয়ে তিনজনের একটা গার্লস গ্যাং বানিয়েছে, একদম যাকে বলে বকে যাওয়া উচ্ছন্নে যাওয়া মেয়ের দল। বন্ধু মহলে ব্যাপারটা চাপা থাকলো না। অভিকের মতো মুখচোরা লাজুক ছেলে কি করে পৌলমির মতো এরকম মেয়ের প্রেমে পড়ল, এই নিয়ে চারিদিক সরগরম। যদিও ভালো মানুষ অভিক এ ব্যাপারে কিছুই জানে না যে বাকিরা সবাই সব কিছু জেনে গেছে। এরপরের ঘটনাটা লীনার বার্থডে পার্টিতে। এবার অভিক সহ কোচিং এর দু চারজন সেখানে নিমন্ত্রণ পেল। ওখানে গিয়ে তো অভিকের হার্টের ধুকপুকানি এতই বেড়ে গেল যে মনে হচ্ছিল সেটা এক্ষুনি বিকল হয়ে যাবে। কারণ সেখানে উপস্থিত তার স্বপ্ন কি রানী পৌলমি, যার সঙ্গে কথা বলার এত ইচ্ছে, তাকে সামনাসামনি দেখে অভিক কিছুই বলতে পারল না, বরং গুটিসুটি মেরে চুপচাপ বসে রইল এক কোণে। যথারীতি পার্টির মধ্যমণি পৌলমি, একটা লাল স্কার্ট আর লাল টপ পরনে, যেন কোনো লাল পরি। তাকে ঘিরে ভক্তের দল, দূর থেকে এসবই দেখছিল অভিক। আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবছিল সে এক দূর নক্ষত্রের পেছনে ছুটেই চলেছে। খুব হতাশ লাগছিল, ভাবছিল পার্টি ছেড়ে এক্ষুনি চলে যাবে, সবে উঠে দাঁড়াতে যাবে। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। হঠাৎই সবাইকে ছেড়ে একটা কাগজের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর একটা কাগজের প্লেটে পেস্ট্রি নিয়ে সোজা অভিকের দিকেই পৌলমি এগিয়ে এলো। অভিক ভাবছিল ও বোধহয় অন্য কারোর দিকে যাচ্ছে। পিছন দিকে তাকিয়ে দেখল দেওয়াল। পৌলমি অভিকের সামনে এসে দাঁড়ালো, তারপর মাখন পোড়া গলায় বলল,
হাই, একটু বসার জায়গা হবে?
সোফায় তিনজন বসে, অভিকের পাশে সামান্য একটু ফাঁকা জায়গা। অভিক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জায়গাটা ছেড়ে দিতে গেল। পৌলমি ভুরু কুঁচকে বলল,
তোমাকে আবার উঠতে কে বলল? বসো, একটু চেপে বসলেই হবে।
আচ্ছা বসলাম।
অভিক ঘাবড়ে গিয়ে আবার ধপ করে বসে পড়ল। কসরত করে সাইডের দিকে সামান্য একটু জায়গা বার করেছে কি করেনি, পৌলমি সেখানেই বসে পড়ল। এমন ভাবে বসল যেন প্রায় অভিকের কোলে উঠে পড়েছে। চোখটা চলে গেল ওর পায়ের দিকে, স্কার্টটা গুটিয়ে অনেকটা উঠে গেছে। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই ওর। অভিক একটা পায়ের উপর পা তুলে ভাঁজ করে বসল। পৌলমি ওর বাঁ হাতটা অভিকের হাঁটুর উপর রেখে একটু ঝুঁকে কোক খেতে লাগল। সবাই ওদের দুজনকে দেখছিল ঘুরে ঘুরে। অভিকের ভীষণ লজ্জা করতে লাগলো, একদম গুটিসুটি মেরে গেল। যেন একটা শামুক নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একই সঙ্গে পৌলমীর শরীরের উষ্ণ ছোঁয়ায় যেন শরীর গলে যাচ্ছিল। স্নায়ুকোষগুলোর মধ্যে দিয়ে কি যেন ছোটাছুটি করছে। অভিকের ঘোর লেগে যাচ্ছিল, এটাকে স্বপ্ন না সত্যি? আজকে কি ও সোনার কাঠি পেয়েছে? পৌলমী খেতে খেতে বলল,
এই তুমি পেস্ট্রি খাও না?
হ্যাঁ খাই তো, খাই।
তাহলে তুমি এখানে চুপচাপ বসেছিলে কেন যখন কেক কাটা হচ্ছিল?
এই এমনি এমনি ওই আর কি।
এমনি এমনি কেউ বসে থাকে নাকি?
না না, সত্যি এমনি সত্যি আমি।
বাজে কথা, তুমি এখানে বসে আমাকে দেখছিলে তাই তো?
যেন হাটে হাঁড়ি ভেঙে গেল, এমন ভাবে ধরা পড়ে গিয়ে লজ্জায় এক শেষ অভিক। কি অজুহাত দেবে ভেবে পাচ্ছিল না। এবার নিজের কেকের প্লেটটা ওর দিকে দিয়ে পৌলমী বলল,
এই না খাও তুমি।
মাথা নেড়ে পোষা বিড়ালের মতো হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে নিল অভিক, আর একটা টুকরো তুলে সবে মুখে দিতে যাবে, আর ঠিক তখনই একদলা ক্রিম অভিকের গালে ঘষে দিল পৌলমী। তারা ঘর জুড়ে সবাই হাততালি দিয়ে উঠল, তোমার দম সিটি পড়ছে, সবাই হাততালি দিয়ে তালে তালে চেঁচাচ্ছে যেন বক্সিং এ নক আউট করেছে, এমন ভঙ্গিমায় হাত তুলল পৌলমী। অভিক কি করবে ভেবে উঠতে পারছিল না, দরদর করে ঘামছে। ওর হাত থেকে পেস্ট্রি প্লেটটা নিয়ে পাশে রেখে পৌলমী বলল,
এখানে বড্ড গরম, চলো ছাদে যাই। চলো,
কিছু বলার আগেই হাতটা ধরে প্রায় টানতে টানতে ছাদে নিয়ে গেল ওকে। ছাদে একটা টিমটিমে আলো জ্বলছে, এখানে কেউ নেই। অভিকের বুকটা ধুকপুক করছে, একটা প্লাস্টিকের টুল রাখা ছিল আগে থেকেই, ওকে সেই টুলটায় বসালো পৌলমী।
ইস, গালটা পুরো ক্রিম ক্রিম হয়ে গেছে, দাঁড়াও মুছিয়ে দিই।
তারপর পোশাকের কোন গোপন পকেট থেকে একটা রুমাল বার করলো পৌলমী, এক হাত দিয়ে ওর থুতনিটা চেপে ধরে মুখটা কাছে নিয়ে এলো, তারপর অন্য হাত দিয়ে যত্ন করে গালটা মুছে দিতে লাগলো। যেন ও একটা বাচ্চা ছেলে, বোন শরীর থেকে একটা অদ্ভুত পারফিউমের গন্ধ আসছে। অভিক আকাশের দিকে তাকিয়ে দেখল পুরো মহাকাশ বাই বাই করে ঘুরছে, শুধু ওই একা স্থির। পৌলমীর মুখটা ওর মুখের খুব কাছে, অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। অভিকের ঠোঁট যেন ওর কোনো বাধা মানছে না, সেটা এগিয়ে গেল পৌলমীর গালের দিকে।
আর ঠিক সেই মুহূর্তে আবার সিটির পর সিটি, ওদের পেছন পেছন একগাদা ছেলে পিলে ছাদে উঠে এসেছিল, এটা অভিক খেয়ালই করেনি। এরা সবাই পৌলমীর ফ্যান ফলোয়ার্স বলাই বাহুল্য, হুটোপুটি করে নড়বড়ে টুল থেকে উঠে দাঁড়াতে গিয়ে আবার বিপত্তি ঘটালো অভিক।
ই বাবা, ই বাবা,
প্লাস্টিকের টুলের পায়া মোটকে উল্টে পড়ল মাটিতে।
কিন্তু তার চেয়েও অকওয়ার্ড সিচুয়েশন হলো পৌলমী ওর ধাক্কায় টাল সামলাতে না পেরে ওর ওপরেই পড়ল, এ নিয়ে দ্বিতীয়বারের জন্য। প্রথমবার ছিল রাস্তায়, পথচারী ছাড়া কোনো দর্শকই ছিল না, কিন্তু এখন এখানে ছাদ ভরা এক পাল ছেলে পিলে, ব্যাস ব্যাপারটা আর চাপা থাকলো না, সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ল মুচমুচে গসিপ। মুখে মুখে ঘুরতে লাগলো ঘটনাটার কথা, সবাই অভিকের দিকে তাকায় জুলুজুলু দৃষ্টি নিয়ে। মাঝখান থেকে মাথাটা পুরো ঘুরে গেল অভিকের, সারা দিন সারা রাত শুধু পৌলমীর কথাই ভাবে, কিন্তু মেয়েটার সঙ্গে আর দেখা হয় না, নিজের থেকে যোগাযোগ করতে বাধো বাধো ঠেকে লাজুক অভিকের, উদাস হয়ে পড়েও। ইলেভেনের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট খুব বাজে হলো অভিকের। খুবই মেধাবী ছাত্র ছিল, তার এই রেজাল্টে সবাই খুব অবাক। বন্ধু শুভম বলল,
এভাবে চলে নাকি? তোর মনের কথাটা জানা পৌলমীকে, আমি সব ব্যবস্থা করছি।
এবারেও কিন্তু ক্লাসের সবাই জেনে গেল ব্যাপারটা, যে যার মতো সলিউশন তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। বন্ধুরা অভিককে বলল পৌলমীকে একটা চিঠি দিতে, কারণ সেদিন বার্থডে পার্টিতে পৌলমী যেটা করেছে সেটার স্পষ্ট ইঙ্গিত সে অভিককে পছন্দ করেছে। এরকম নানা পরামর্শ শোনার পর অভিক বন্ধুদের অনুপ্রেরণায় এবং ক্লাসের মার্কা মারা ইঁচড়ে পাকাদের গাইডেন্সে একটা লম্বা চওড়া প্রেম পত্র লিখে ফেলল। তারপর দূত লীনা মারফত সেটা পাঠিয়ে দেওয়া হলো পৌলমীর কাছে। সবাই উত্তেজিত, কি বার্তা আসে পৌলমীর কাছ থেকে? অবশেষে উত্তর এল। পরের সপ্তাহে জগাইতলার মাঠে পৌলমী দেখা করতে বলল অভিককে। সারা ক্লাস অভিকের নামে জয়ধ্বনি করতে লাগল, কারণ এখনো পর্যন্ত এতল্লাটে পৌলমীকে কাবু করার মতো ক্ষমতা কারুর হয়নি। তবে মনে মনে প্রায় সব ছেলেরই হিংসে হলো অভিকের ওপরে। যথাসময়ে মাঞ্জা দিয়ে অভিক পৌঁছে গেল সেই মাঠে। অভিকের সঙ্গে ছিল ক্লাসের আরো খান 10-12 ছেলে। সবাই দূরে পাঁচিলের আড়ালে অপেক্ষা করতে লাগলো। একা অভিক এগিয়ে গেল। সেখানে আগে থাকতেই পৌলমী এবং ওর গার্লস গ্যাংয়ের বাকি দুটো মেয়ে হাজির হয়েছিল। এর মধ্যে একজনের নাম ছিল দেবলীনা। সে বলল,
এই নে পামি, ওই যে তো সাজন এসে গেছে তো।
পৌলমী অভিককে আসতে দেখে দূর থেকে একটা ফ্লাইং কিস দিল। অভিক তো তখন আনন্দের চোটে নিজেকে আমির খান ভাবতে বসেছে। কাছে আসতেই পৌলমীর চোখের দিকে তাকাল, তারপর ব্যাগ খুলে একটা খাম বের করল। খামটা নাকের সামনে ধরে অর্ধেক মুখটা আড়াল করে ওর চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সেটা দিতে হাত বাড়াল। অভিক ওটা ধরতে যেতেই চিঠিটা একবার শূন্যে ঘুরিয়ে দেবলীনার হাতে দিল। দেবলীনাও সেই চিঠিটা অভিকের মুখের সামনে ঘোরাতে লাগল। অভিক লজ্জায় নববধূর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পাশের মেয়েটা খিলখিলিয়ে হাসছিল, যেন হেসে গড়িয়ে পড়ছে।
এই নে চিঠিটা নে, আর দেরি করিস না কিন্তু। যদি এক্ষুনি পমির বাবা চলে আসে না, তাহলে আমাদের হবু জামাইয়ের কি অবস্থা হবে বুঝতে পারছিস?
অভিকের মনে হচ্ছিল মাটিতে মিশে যাবে। সে চিঠিটা হাতে নিল, আর প্রায় সঙ্গে সঙ্গে ওরা তিনটে মেয়ে সাইকেল চালিয়ে হুশ। অভিক যখন ওর বন্ধুদের দিকে ফিরে আসছে, মনে হচ্ছিল গ্রিক সম্রাট তীর বিজয় করে ফিরছেন। অভিক খাম খোলার আগেই বন্ধুদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল সেই চিঠিটাকে হাতে নেওয়ার জন্য। অভিককে সবাই ঘিরে ধরল। দুরু দুরু বক্ষে অভিক খামটা খুলল। ভেতরে একটা গোলাপি কাগজ। কাগজের ভাঁজটা যখন খুলল, তখন সবাই যেন বোবা হয়ে গেল কয়েক মুহূর্ত, আর তারপরেই হেসে গড়িয়ে পড়ল যে যার মতো। অভিকের হাত থেকে চিঠিটা খসে পড়ল। গোলাপি কাগজে পেপার কাটিং করে একটা বাঁদরের ছবি লাগানো, আর তার গলায় সাদা রং দিয়ে গোল গোল করে একটা মালা আঁকা ছিল। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল। অভিককে দেখলেই কেউ বলে বাঁদরের গলায় তো অন্যজন পাশ থেকে ফুট কাটে মুক্তোর মালা। লজ্জায় অপমানে বিধ্বস্ত অভিক প্রথম প্রেম মুছে যাওয়ার যন্ত্রণা ছাপিয়ে এইরকম ভয়ঙ্কর অপমান অভিককে মানসিকভাবে অসুস্থ করে তুলল। অভিক স্কুল যাওয়া ছেড়ে দিল। ঘটনাটা চাপা থাকল না অভিকের পরিবারের কাছেও। সে বছর ওর আর পরীক্ষা দেওয়া হল না। অভিকের বাবা মা ওকে কলকাতায় ওর মাসির বাড়িতে পাঠিয়ে দিল। টিসি নিয়ে কলকাতার একটা স্কুলে অ্যাডমিশন নিল অভিক। চোখের জলে অনেক বিনিদ্র রজনী কাটিয়ে শেষে ঘুরে দাঁড়াল অভিক। পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন বলা চলে সে ক্যারিয়ারে মোটামুটি একটা ভালো জায়গা করে নিয়েছে। পৌলমীর সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি। নিজের ওপর ঘৃণা ও বিতৃষ্ণাতে সেখানকার সমস্ত বন্ধুদের সঙ্গে অভিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। নতুন শহরে নতুন জীবন, সবার থেকে বিচ্ছিন্ন, এই ভাবেই সে ঘুরে দাঁড়িয়েছিল। আজ এতকাল বাদে সেই পুরনো ঘটনাটা স্মৃতি যে এইভাবে অভিকের জীবনে ফিরে আসবে সেটাও ভাবতেই পারেনি। পৌলমীর সঙ্গে কেন এরকম করেছিল ওর জানা নেই। তবুও এই মৃত্যুর ঘটনায় অভিকের বড় কষ্ট হল, বিশেষ করে পৌলমীর মায়ের অবস্থা দেখে। পৌলমীর মাকে বিদায় জানিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অতীত বেদনা স্মৃতির হাত ধরে রাস্তায় বেরিয়ে আনমনে হাঁটছিল অভিক। অন্তত একটা জিনিস বুঝতে পেরেছে এখন, পৌলমী ওরফে পামেলার সঙ্গে তার একসময় সামান্য হলেও কিছুটা কানেকশন আছে। কিন্তু এর সঙ্গে ওর সুইসাইডের ব্যাপারটা আর রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা ও মিলাতে পারছিল না। তবুও নিজের মতো করে চেষ্টা চালাচ্ছিল যদি কিছু সূত্র মেলে।
এক্সকিউজ মি, একটু শুনবেন?
পেছন থেকে একটা নারী কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো অভিক। পেছন ফিরে দেখল একটা মেয়ে, একে কিছুক্ষণ আগে পৌলমীর বাড়িতে দেখেছিল অভিক।
হ্যাঁ বলুন।
আপনি কি অভিক?
খুবই অবাক হলো ও, এই মেয়েটিকে কোথাও দেখেছে বলে তো মনে হয় না। অবাক হয়ে ঘাড় নাড়ালো অভিক।
আপনি আমাকে চেনেন? কিন্তু আপনাকে তো ঠিক।
হ্যাঁ, আমি কে সেটা বলার আগে আমি আপনার কাছে একবার আন্তরিকভাবে ক্ষমা চাইতে চাই। আমি জানি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তবুও এতদিন বাদে যখন আবার দেখা হলো তখন আমি সত্যি ক্ষমা চাইছি মন থেকে। আমার কাজে আমি অত্যন্ত লজ্জিত।
আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনাকে আমি তো কখনো দেখিনি। আর আপনি ঠিক কি করেছেন আমার সঙ্গে সেটাও আমার মাথায় আসছে না, কি বলছেন?
আপনি আসলে আমাকে চেনেন, অনেকদিন আগে দেখেছিলেন। আমার নাম দেবলীনা, সেদিন ওই মাঠে আমিও ছিলাম পৌলমীর সঙ্গে।
অভিকের মুখটা কালো হয়ে এলো। সেই কষ্টের অধ্যায়টা অনেক কষ্টে দূরে সরিয়ে রেখেছে।
ও থাক সেসব কথা,
প্লিজ আমাকে একবার বলতে দিন, অন্তত মরা পমির খাতিরে। আমি জানি আমরা আপনার কি ক্ষতি করেছি, প্লিজ আমাকে বলতে দিন। পৌলমী মজা করতে ভালোবাসত, ওর চেহারার জন্য ওর পেছনে অনেক ছেলে লেগে থাকত। এদের মধ্যে অনেক উল্টোপাল্টা ছেলেও ছিল, ও তাদেরকে নাচিয়ে আনন্দ পেত। কিন্তু আপনার ব্যাপারটা যে এরকম হয়ে যাবে সেটা আমরা সত্যি ভাবিনি। ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম কি ভুল করেছি, কিন্তু সামনে যাওয়ার মতো তখন কোনো সাহসই ছিল না আমাদের মধ্যে। ভেবেছিলাম কিছুদিন গেলে আমরা গিয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে আসব, কিন্তু আপনি তো শহর ছেড়েই চলে গেলেন, আমাদের আর সেই সুযোগ হল না। পৌলমী নিজেও ভীষণ আপসেট হয়ে পড়েছিল। ও সব সময় অনুশোচনা করত। এরপর অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায় ওর মধ্যে। ও খুব শান্ত আর চুপচাপ হয়ে যায়। আর তারপরই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। একটা ইলেকশনের আগে পৌলমীর বাবাকে কিছু লোক তুলে নিয়ে যায়, গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়। ওই মাঠটার মধ্যেই পড়েছিল ওর বাবার মরদেহ। এরপর পমের মা ওকে নিয়ে ওর মামার বাড়ি চলে আসে। সেখান থেকে এই বাড়িটার ব্যবস্থা করে দেওয়া হয়। ওরা এখানেই ছিল তারপর থেকে।
অভিক চুপ করে শুনছিল আর ভাবছিল ঘটনা কোথা থেকে কোথায় চলে যায়।
পৌলমী পড়াশোনায় ভালোই ছিল। ও পাশ করার পর মডেলিং এ চলে যায়। সংসারটাও একাই টানত। চাকরির সূত্রে আমার সঙ্গে ওর আবার নতুন করে দেখা হয়ে যায়। এবং জানেন, প্রথম দেখাতেই আপনার কথাই হয়। পৌলমী সব সময় আপনার কথা বলতো, এমনকি আপনাকে ফেসবুকেও দেখত। কতবার ভেবেছে আপনার কাছে ক্ষমা চাইবে, কিন্তু সাহস করে আর যেতে পারেনি। এখন তো আর নেই। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি সত্যি বলছি, ও ভীষণ অনুতপ্ত ছিল।
দেবলীনার গলা ধরে এলো। গলাটা ধরে আসছে অভিকেরও। দেবলীনা হঠাৎই অভিকের হাত দুটো চেপে ধরে বলল,
পারলে ওকে ক্ষমা করে দিন, আমাকেও প্লিজ।
অভিক দেখল মেয়েটার চোখ টলটল করছে জলে। সেদিনের সেই উদ্ধত অহংকারী মানুষগুলো মনে হয় অনেক দিন মুছে গেছে এদের ভেতর থেকে। জল চলে এলো অভিকের চোখেও। দেবলীনার হাতের উপর হাত রেখে একবার চাপড়ে দিয়ে বলল,
যা হবার হয়ে গেছে দেবলীনা, আমি আর মনে রাখবো না ওই কথাগুলো। পারলে পৌলমীর মাকে একটু দেখো।
ভালো থাকবেন।
দেবলীনাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো অভিক। সেই পুরনো যন্ত্রণাটা ছাপিয়ে এখন একটা কষ্ট, ছোট ছোট ভুল হয়ে ফুটতে শুরু করেছে ওর মনের মধ্যে। এসে গেল শেষের আগের রাত। একদিনের মধ্যেই অভিক যেন অনেকটাই বদলে গেছে। বুকে বয়ে চলা একটা পুরনো বোঝা আচমকাই ঘাড় থেকে নেমে গেছে। সেই পুরনো ক্ষতর উপর যে এভাবে প্রলেপ পড়তে পারে সেটা ওর কল্পনাতেও ছিল না। কোথাও যেন একটা বেদনার বিষণ্ণ সুর বাজছিল। সেই নিয়েই ষষ্ঠ রাতটা অফিসে কাটাতে এলো অভিক। সেদিনের রাতটা অফিসে একটু অন্যরকম কাটল। পার্থদা রাতে ছিল অফিসে, সাংঘাতিক ব্যস্ততা, অন্য কিছু ভাবার সময় ছিল না। প্রজেক্টটা ঠিকঠাক এগোচ্ছিল। অভিকের প্রশংসায় ক্লায়েন্ট অফিস সবাই পঞ্চমুখ। এই তমসাচ্ছন্ন রাতগুলোর মধ্যে আশার আলো বলতে এইটুকুই। সকালে বাড়ি ফিরেই আবার পৌলমীর কথা মনে পড়ে গেল। উত্তর খুঁজতে অন্ধকারে হাত রানো ছাড়া আর কোনো গতি ছিল না। একসময় সূর্য ডুবে অন্ধকার নেমে এল। অভিক রওনা দিল অফিসের দিকে। সপ্তম তথা অন্তিম রজনী। যখন অভিক বাড়ি থেকে বেরোল তখন ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কি দুঃসহ একটি রাত্রি অপেক্ষা করে আছে ওর জন্য। কাজের শেষ দিন। ম্যাট এবং তার বস মোটামুটি কনফার্মেশন পাঠিয়ে দিয়েছে যে এই প্রজেক্টটা তাদের কোম্পানির কাছেই আসছে। কাজ তেমন কিছু ছিল না এই দিন। ম্যাট অনেকক্ষণ গল্প করল এবং অভিককে বলল যত তাড়াতাড়ি সম্ভব সে যেন প্লেনের টিকিট কাটে। অভিকও তৃপ্ত, তার পরিশ্রম সফল। যদি এটা সকাল হতো তাহলে মাকে ফোন করত, কিন্তু বাকি রাতটা অপেক্ষা করতে হবেই। সুরজ ঘুমিয়ে পড়েছে। এই কদিন সত্যি ছেলেটা ওকে অনেক সঙ্গ দিয়েছে। অভিক ঠিক করল বিদেশ যাওয়ার আগে সুরজকে কিছু একটা উপহার দিয়ে যাবে। এসবের মধ্যে হঠাৎ মনে পড়ে গেল পৌলমীর কথা।
পৌলমীর মনের চাপা কষ্টটা কি ছিল? সে কারোর মনে আঘাত করার কথা ওর মাকে বলেছিল, মানুষটা কে হতে পারে? যেহেতু কষ্টটা অনেক দিনের পুরনো, তাই ঘটনাটাও অনেক আগের হওয়াটাই স্বাভাবিক। তাহলে সেই মানুষটা কি আমি নিজে? হয়তো পরবর্তীকালে পৌলমীর মনে অনুশোচনা হয়েছিল, সেটাই কি আমাকে পৌলমীর মৃত আত্মা বলতে চায়? কিন্তু এতদিন বাদেই বা কেন আত্মহত্যা করবে? বুঝতে পারছি না কিছু, সবটাই কেমন অন্ধকার। আজ আর গা ঝমঝম করছে না, দেখতে ইচ্ছা করছে মেয়েটাকে। আশ্চর্য এক আকর্ষণ যেন চুম্বকের মতো টানছে আমায়। কেন হচ্ছে এরকম? আমি জানি এই ঘরের বাইরে বেরোলে বিপদ হয়ে যাবে, আমি জানি, কিন্তু আমি যাব। আমাকে যেতেই হবে। কিসের আকর্ষণে এগিয়ে যাচ্ছি আমি? তাহলে কি অবচেতন মনে এখনো আমি ভালোবাসি পৌলমীকে? এত অপমান, জ্বালা, যন্ত্রণা সবকিছুর পরও ওর প্রতি এই অপার্থিব আকর্ষণ, ওর বিভৎস মৃত্যুর পরও কি বজায় রয়েছে? আমি যাব, পৌলমীর জন্য যাব। যেতে তো আমাকে হবেই। যাই, আমি আজ পৌলমীকে দেখতে চাই, আমি ওকে ডাকতে চাই, হোক না অশরীরী, আজ আমি ওকে ডাকব।
ধীরে ধীরে করিডোরে এসে দাঁড়ালো অভিক, সেই একই জায়গায় যেখানে প্রথম দিন ওর সেই অপার্থিব অভিজ্ঞতা হয়েছিল। তন্ময় হয়ে কতক্ষণ সেই গ্রিন টাওয়ার বিল্ডিং এর দিকে তাকিয়েছিল অভিক, ওর খেয়াল নেই। আজ সে পৌলমীকে দেখতে চায়, ডাকতে চায় তাকে।
আচ্ছা, এটা কি এক ধরনের সুইসাইডাল টেন্ডেন্সি? আমি তো এরকম ছিলাম না। এত কষ্টেও আমি কোনোদিন এই কথা মনে প্রশ্রয় দিইনি, কোনোদিন না। তবে আজ কেন এমন হচ্ছে? পৌলমী, কোথায় তুমি?
একটা সময় আলো আঁধারিতে সত্যি আবির্ভাব ঘটল প্রেত নারীর। প্রথম দিনের ঝাঁপ মারা দৃশ্যের পুনরাবৃত্তিও হল, কিন্তু এবার যেটা হল সেটা আগে কোনোদিনও দেখেনি অভিক। আর তা দেখে শরীরের সমস্ত রোম খাড়া হয়ে উঠল। অনেকক্ষণ চাতালে পড়ে থাকার পর ঘাড় মটকানো মাথাটা নিয়ে উঠে দাঁড়ালো পৌলমী। একটু ঝুঁকে দাঁড়িয়ে থেকে ওর দিকে তাকিয়ে বাম হাত নেড়ে নেড়ে অভিককে ডাকতে লাগলো। কানের মধ্যে দিয়ে ছুঁচের মতো বিঁধছিল পরলোক থেকে ভেসে আসা পার্থিব লাস্যময় স্বর।
একটু কথা বলি, কথা বলি, কতদিন কথা বলিনি।
অভিক মন্ত্রমুগ্ধ, ভাবনা চিন্তার শক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে, মস্তিষ্কে কাজ করছে অদ্ভুত এক তাড়না। কি বলতে চায় পৌলমি? সিদ্ধান্তটা যে আত্মঘাতী হয়ে উঠছে সেই বোধ লোপ পেয়েছিল অভিকের।
কি বলতে চায়, কি বলতে চায় আমার পৌলমি? আমার আমার পৌলমি, আমার পৌলমি!
অভিক পাগলের মতো দৌড় লাগালো, লিফটের কথা ভুলে গেছে। 17 তলার সিঁড়ি ভেঙে রাস্তা পেরোতে কত সময় লেগেছিল কিচ্ছু খেয়াল নেই ওর। পেছন দিকের পাহারাবিহীন ছোট্ট গেটটা টপকে সহজেই ঢুকে পড়ল গ্রিন টাওয়ারের বিল্ডিং এর ভেতরে। হয়তো রক্তমাখা চাতালের মাঝে দাঁড়িয়ে রয়েছে পৌলমি। এখন এখন ওর কয়েক হাত দূরত্বের মধ্যে ঘাড় মটকানো এলোমেলো কালো চুলের ফাঁক দিয়ে দাঁতগুলো রুপোলি ঝিলিক মারছে আসছে পৌলমি। অভিকের মস্তিষ্কের অসাড় হয়ে যাওয়া কোষগুলো অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছিল। হঠাৎ ভেসে আসলো ওদের কাতর আর্তনাদ।
অভিক, সামনে যাকে দেখছো ও যে সাক্ষাৎ পিশাচিনী! পালাও অভিক, পালাও! কি করছো, কি করছো? পালা, পালা!
কিন্তু কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, পৌলমীর দুর্ভেদ্য আকর্ষণ উপেক্ষা করতে পারল না অভিক।
না, আমি আজ পালাবো না।
আমাকে ডাকছে আমার পৌলমি, আমি পালিয়ে যাব।
আজ আমাকে ওর কাছে যেতে হবে।
এগিয়ে গিয়ে বাড়ানো হাতটা ধরল, কি ঠান্ডা, কি নরম। ওর হাতের ভিতরে অভিকের হাতটা যেন মিশে যাচ্ছে। পৌলমি ওর হাত ধরে হাঁটতে লাগলো। একটু এগিয়ে একবার থামলো পরিপাটি করে একটা সাজানো বাগানের সামনে, তারপর আঙুল দিয়ে একদিকে ইঙ্গিত করল। দুটো টবের মাঝে সাদা কি একটা পড়ে আছে, সম্মোহিতের মতো সেটা তুলে নিল অভিক, ঢুকিয়ে রাখল পকেটে।
অভিক, তুমি তো আমার ভালোবেসেছিলে, কিন্তু আমি কেন এরকম করলাম বলো তো? ভগবান আমার পাপ দিয়েছেন, দেখো 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 আমার সুসুন্দর কাণ্ডটা কেমন ভেঙে গেছে। আমাকে আরো সুন্দর লাগছে, তাই না?
তুলে তুলে বিকট স্বরে হাসছে পৌলমি। কি ভয়ঙ্কর সেই হাসি! অভিক নিজের মধ্যে নেই।
আমি জানি তুমি এখনো আমায় ভালোবাসো, আমার উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, ঘৃণা হয়েছে, কিন্তু তুমি আমাকে ভুলতে পারো। আমি যেখানে গেছি তুমি শুধু একবার হ্যাঁ বলো
অভিকের সমস্ত জগৎ মুছে গেছে, সেখানে শুধু একজনই রয়েছে, সেটাই পৌলমি। সেই এগারো ক্লাসের উন্মাদনা অভিকের ভেতর ফিরে এসেছে আবার, ওর মনে আর কোনো দ্বিধা নেই। বিড় বিড় করে অভিক বলে উঠল,
আমি যাব। চলো, আমাকে নিয়ে চলো। পৌলমি কোথায় যাবে? আমাকে নিয়ে চলো, আমি যাবো। পৌলমি আমার ক্লাস ইলেভেনের পৌলমি আমার কাছে ফিরে এসেছে, আমার সেই ছোট্টবেলার না প্রেম। চলো চলো পৌলমি, আর এখানে নয়, চলো চলো চলো, কোথায় আমাকে নিয়ে যাবে, চলো চলো চলো।
অভিক হাতটা বাড়াতে যাবে, ঠিক তখনই সেখানে হাজির হল একটা দুধের শিশু। সারা গা একটা পিচ্ছিল পদার্থে মাখামাখি, ভয়ঙ্কর তার মুখমণ্ডল, ঠিক করে তার চোখ মুখও গজায় নি। বাচ্চাটা একটু চাপে পড়ল পৌলমকে। চমকে গিয়ে পিছিয়ে এলো অভিক, ঠিক বাচ্চা নয়, যেন একটা বাচ্চা আকারের ভ্রূণ। বিভৎস লাগছে তাকে দেখে, এটা কোনো মানুষ নয়, যেন মূর্তিমান ত্রাস। হঠাৎই ওটার চোখ পড়ল অভিকের দিকে, কুৎসিত একটা শব্দ বেরিয়ে এলো ওর মুখ দিয়ে, চোখ দুটো যেন জ্বলছে, যেন ওর মার উপর কেউ ভাগ বসিয়েছে, সেই রাগে ছটফট করছে, পারলে যেন ছিঁড়ে খাবে। চলমন উপায়ে ওটা এগিয়ে আসতে লাগলো অভিকের দিকে, পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ল অভিকের উপর। অভিকের কনুই আর কবজির মাঝের জায়গাটা কামড়ে ধরল, দাঁত নেই শুধু মাড়ি, তাই কি জোর, যেন হাতটা চাপে ছিঁড়ে পড়বে। প্রবল আতঙ্কে হাতটা ছাড়াতে গেল অভিক, পাছাড়ি পাছাড়ি করতে লাগলো হাতটা। ওটা এমনই জোরে কামড়ে ধরে আছে, ছড়াবার জো নেই। অভিকের প্রায় উন্মাদ দশা, শেষে সব শক্তি দিয়ে হাতটা উঁচু করে কাপড় কাচার মতো করে বাচ্চাটাকে চাতালে হাত ছেড়ে ফেলল অভিক। একবার দুবার কতবার যেভাবে আছাড় মারল ছোট্ট শরীরটাকে, সেটার খেয়াল নেই। ওটা আস্তে আস্তে মিটিয়ে পড়ল। বাচ্চাটার এই অবস্থা দেখে এই শিশিয়ে উঠল পৌলমীর প্রেতাত্মা। এগিয়ে কোলে তুলে কি যেন দেখতে লাগলো, বাচ্চাটার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। পৌলমী এবার তাকালো অভিকের দিকে, এবার তার চোখের ভাষা বদলে গেছে, থরথর করে কাঁপছে তার শরীর, নাক দিয়ে ফুসফুস শব্দ হচ্ছে, খড়িয়ে খড়িয়ে সে এগিয়ে আসছে অভিকের দিকে, ছিন্ন ভিন্ন করে দেবে শরীর, আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো চলবে না। দুর্ভাগ্য অভিকের,
দৌড় লাগাতে গিয়ে পায়ে পা বেঁধে মুখ থুবড়ে পড়ল। ওঠার শক্তি আর অবশিষ্ট ছিল না শরীরে। অভিকের একদম কাছে চলে এলো পৌলমি। বিকট একটা হাঁ করে কাছে এগিয়ে নিয়ে এলো ভয়ঙ্কর মুখটা। কিন্তু কাছে এসে অভিকের মুখটা দেখে থমকে গেল মুখটা, থমকে গেল পৌলমি। আশ্চর্যভাবে ক্রোধ শান্ত হয়ে গেল। কোলে থাকা রক্ত মাখা বাচ্চা ভ্রূণটাকে নিয়ে পৌলমি বসে পড়ল মেঝেতে। বাচ্চাটা মাথা এলিয়ে দিল ওর বুকে। এবার অশরীরী হাত দিয়ে তুলে নিল অভিকের মাথা, শুইয়ে নিল নিজের কোলে। ঠান্ডা হাতটা দিয়ে পৌলমি বিলি কাটতে লাগলো অভিকের চুলে। গুনগুন করে গাইছে পৌলমি, কি মিষ্টি সুর। চুল বেয়ে আঙুলগুলো নেমে এলো অভিকের গালে, যেন সেই আদর করে গাল থেকে কেকের ক্রিম মুছিয়ে দিচ্ছে। হোক না সেই আঙুলগুলো রক্তে জবজবে ভিজে স্যাঁতস্যাঁতে, তবু মনে হচ্ছিল সে কি সুখ। অভিকের চোখ চলে আসছিল, যেন ঘুমের দেশে চলে যাচ্ছে অভিক। মস্তিষ্কের কোষগুলো বারবার সংকেত পাঠাচ্ছিল,
যে করেই হোক জেগে থাকো অভিক, এখন এই মুহূর্তে ঘুমোনো মানেই সব শেষ, সব শেষ, জেগে থাকো অভিক।
থেমে গেল গান, কানে এলো নারী কণ্ঠের হাহাকার। কে কাঁদে, পৌলমি নাকি? চোখের পাতা আর খোলা রাখতে পারছে না অভিক। স্পষ্ট বুঝতে পারছে তলিয়ে যাচ্ছে কোন অতলে, এই অতলেই কি পৌলমির বাস?
সুরজের ঘুমটা হঠাৎ ভেঙে গেল, একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে।
রাম রাম, রাম রাম, রাম রাম।
দুঢোক জল খেয়ে রামলালাকে একবার প্রণাম করল মনে মনে। ঘরে অভিককে দেখতে পেল না সুরজ। প্রথমে ভেবেছিল অভিক বোধ হয় টয়লেটে গেছে, কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরও যখন অভিক ফিরল না, সে করিডোরে বেরিয়ে খুঁজতে লাগল। ওকে দেখতে পেল না। সমস্ত ফ্লোর খুঁজেও অভিকের দেখা মিলল না। মোবাইলটা বের করে অভিককে ফোন লাগালো। রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। মুখে আষাঢ়ের মেঘ নেমে এলো সুরজের। সুরজের এবার চিন্তা হতে শুরু করল, এই বিল্ডিং এ রাতে বেশি মানুষ থাকে না। সুরজ অন্য তলাগুলো চিৎকার করে অভিকে নাম ধরে ডাকতে লাগল।
দাদা, দাদা, আরে ও দাদা,
অভিককে না পেয়ে প্রথমেই নিচে গেল নাইট ওয়াচম্যানের কাছে খোঁজ নিতে। কিন্তু সে বলল তাকে কেউ কিছু বলে যায়নি এবং ঘুমের ঘরে সে কিছু খেয়ালও করেনি। সুরজ এবার সত্যিই ঘাবড়ে গেল। এই কদিনে অভিকের মধ্যে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছে এবং সুরজ নিশ্চিত এটা ওদের গ্রামের সেই চোরাইলটার কাণ্ড। বিলম্ব না করে সুরজ ছুট লাগালো গ্রিন টাওয়ার বিল্ডিং এ পাহারারত দেশওয়ালি ভাই কুমিলালের কাছে। অভিক এই গ্রিন টাওয়ার বাড়িটার ব্যাপারে আগেও ওকে বলেছে। সুরজের মন বলছিল এখানেই পাওয়া যেতে পারে অভিককে। কুমিলাল সব শুনে বলল,
তোমাদের অফিসের করিডোর থেকে গ্রিন টাওয়ারের বাগান দেখা যায়, হতে পারে তোমার ওই লোকটা কিছু একটা দেখে বাগানে গেছে। চলো ওখানেই প্রথমে খোঁজা যাক, তুমি আর একবার ফোন লাগাও।
ঠিক আছে ফির, চলো চলো চলো।
ওরা বাগানের দিকে হাঁটা দিল। সুরজ মোবাইলটা বাজাতেই নিস্তব্ধ বাগানের মধ্যে কোথা থেকে একটা রিংটোন বাজতে লাগলো। সেটা অনুসরণ করতে করতে ওরা পৌঁছল চাতালের কাছে। কুমিলাল বলল,
ওই তো কে একটা পড়ে আছে।
দূর থেকে চাতালে পড়ে থাকা ধর দেহটাকে দেখে সুরজের বুকটা কেঁপে উঠল এক অজানা আশঙ্কায়। দৌড়ে গিয়ে দেখল আশঙ্কাটা সত্যি, পড়ে আছে অভিক।
দাদা দাদা, আরে ও দাদা, দাদা ক্যা হো গিয়া কুনিলাল, দাদা ক্যা হো গিয়া কুনিলাল, দাদা।
ধপ করে বসে পড়ল চাতালে। ততক্ষণে অভিকের বুকে কান পাতল কুনিলাল।
হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে।
প্রবল এক উচ্ছ্বাসের হাসি ফুটে উঠল সুরজের মুখে।
বেঁচে আছে, সাচ বলছো কুনিলাল, বেঁচে আছে সত্যি। দাদা ও দাদা, দাদা উঠেন না, উঠেন না, উঠেন দাদা, উঠেন না। এ দেখুন আমি এসেছি, কুনিলাল এসেছে দাদা। রামলালা আছে না, আমি বলেছিলাম রামলালা আপনাকে বাঁচিয়ে দিয়েছে দাদা, রামলালা আপনাকে।
কেন এখানে এলাম, কেন আমি কিছু মনে করতে পারছি না।
সে যাই হোক দাদা, আপনি ওসব নিয়ে ভাববেন না। এ কুনিলাল, এ দেখছো কি, আরে ধরো না দাদাকে। হে দাদা চলেন চলেন, উঠেন উঠেন উঠেন, এখানে হাত দেন, আস্তে 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 উঠেন দাদা। এই দেখে দিলেছে, হ্যাঁ দেখে দেখে পা ফেলবেন। হ্যাঁ চলিয়ে দাদা, রামলালা আপনাকে বাঁচিয়ে দিয়েছে, চলিয়ে চলিয়ে দাদা চলিয়ে।
সুরজ আর কুনিলাল দুজনে ধরাধরি করে অভিককে দাঁড়া করালো। তারপর দুজনে অভিককে নিয়ে গেল অফিসে। গেটের সিকিউরিটিকে বলল শরীরটা খারাপ লাগায় অভিক মাথা ঘুরে পড়ে গেছে। বাকি রাতটা অভিক বেহুঁশ হয়ে ঘুমল। সুরজ অবশ্য দরজায় ভেতর থেকে তালা দিয়ে এক অজানা আশঙ্কায় কাঁটা হয়ে রামলালার মূর্তি আঁকড়ে এক প্রকার জেগেই রইল বলা চলে। সকালে ঘুম ভাঙার পর অভিক আবিষ্কার করল ওর পকেটে একটা খাম। খামটার মধ্যে একটা কয়েক পাতার চিঠি ছিল, সেলোটেপ দিয়ে লাগানো একটা পেনড্রাইভও। অভিক কিছুতেই মনে করতে পারল না এই খামটা ওর পকেটে এলো কি করে। চিঠিটা খুলে দেখল সুন্দর হস্তাক্ষরে লেখা একটা চিঠি। যদিও কিছুটা পড়ার পরই বুঝতে পারল এটা আসলে একটা সুইসাইড নোট। চিঠিটার নিচে হস্তাক্ষর পামেলার, ওরফে পৌলমী। অভিকের যুক্তিবাদী মন ঘটনাটার একটা ব্যাখ্যা করার চেষ্টা করল। সম্ভবত ঝাঁপ দেবার সময় হাত থেকে ফসকে উড়ে গিয়ে দুটো টবের মাঝখানে ওই চিঠিটা আটকেছিল। পুলিশ পৌলমীর মৃতদেহ নিয়ে গেলেও এই চিঠিটার সন্ধান পায়নি। আর এই চিঠিটা এভিডেন্স হিসেবে যাতে পুলিশের কাছে পৌঁছে যায়, সেই জন্যই সম্ভবত পামেলার আত্মা খুঁজতে চাইছিল একটা অবলম্বন। আর সেই অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল অভিক। অভিকের অতীত আর পামেলার অতীতের একটা যোগসূত্র ছিল, হয়তো সেই কারণেই, কে জানে। এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, হতে পারে না। হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না। কিন্তু এই সাত রাত অভিক যেটা প্রত্যক্ষ করেছে, এটা একান্তই তার নিজস্ব বিশ্লেষণ। চিঠিটা পড়ার পর অবশ্য অভিকের হৃদয় ভেঙে খান খান হয়ে গেল। চিঠির ছত্রে ছত্রে আশাভঙ্গের বেদনা। একটা মেয়েকে কি করে সমাজের উঁচু তলার প্রভাবশালী মানুষ ব্যবহার করে ছুঁয়ে ফেলে দিতে পারে, তার চলন্ত দলিল। পামেলা সবার নাম চিঠিতে লিখে গেছে। তার বাবা রাজনীতি করত, কিন্তু তার বাবার হাতে তৈরি সেই দলেরই এক নেতা কিভাবে পামেলাকে বাবার মৃত্যুর পর শোষণ করেছে, তার কথা দিয়ে শুরু। মডেলিং করবার সময় বিভিন্ন মানুষের লালসার শিকার হতে হয়েছে তাকে, তার বর্ণনা রয়েছে। এবং সর্বশেষে রয়েছে এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের একজন সদস্যের কথা, যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন পামেলার সঙ্গ করে গেছে। পামেলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। লোকটা চাইছিল বাচ্চাটাকে নষ্ট করতে, কিন্তু পামেলা বেঁকে বসে। আর তার জন্য সমাজের উঁচু তলার বিভিন্ন জায়গা থেকে ওর উপর নেমে আসে অপরিসীম চাপ। পিতৃহারা আর্থিকভাবে সম্বলহীন একটি অল্প বয়সী মেয়ের পক্ষে সমাজের মুরব্বীদের এই চাপ সহ্য করা সম্ভব ছিল না। তাই শেষ পর্যন্ত পামেলাকে বেছে নিতেই হয়েছে এই অন্তিম পথ। চিঠিতে লেখা আছে পেন ড্রাইভটার কথা, যেখানে রয়েছে প্রচুর এভিডেন্স। সেখানে ভিডিও করে পামেলা জানিয়েছে তার বক্তব্য, আছে প্রচুর কল রেকর্ডিং। আর চিঠির শেষে নাম না করে এক কিশোর ছেলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে পামেলা, ওরফে পৌলমী। শেষ পর্যন্ত ভালো একমাত্র সে ওই ছেলেটাকেই বেসেছিল, সেটাও চিঠিতে লেখা।
আর একজনের কাছে আমি ক্ষমা প্রার্থী, সেদিন আমার উচিত হয়নি তার সাথে ছলনা করা। অনেক মানুষের ভিড়ে আমি সেই লাজুক ছেলেটিকে চিনতে পারিনি। পারলে আমাকে আমাকে ক্ষমা করো।
এত কষ্ট পেয়েছে,
চিঠিটা পড়তে পড়তে অভিকের চোখ টলটল করছিল জলে। কথা বলতে ইচ্ছে করছিল না। একটা কষ্ট গলার কাছে যেন দলা পাকিয়ে রয়েছে।
পামেলাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাকে যারা এই রাস্তায় ঠেলে দিল তাদের শাস্তি দেওয়ার জন্য যত দূর যা করতে হয় আমি সব করব। প্রথমে এই পেন ড্রাইভার চিঠির একটা কপি বানাব, রজতের পরিচিত সেই তদন্তকারী অফিসারকে সেগুলো দিতে হবে। তবে এই কেসে যে প্রভাবশালীরা যুক্ত তাতে এই ভদ্রলোক কিছু করতে পারবেন বলে মনে হয় না, কোনো নিশ্চয়তা নেই।
আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে আমাকে কথা বলতে হবে। দরকার হলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাবো, কিন্তু কিন্তু পৌলমি, আমার পৌলমিকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিল তাদের শাস্তির ব্যবস্থা আমি করবই, আমায় করতেই হবে। পৌলমির জন্য, আমার জন্য।
জীবন নদীর খাত বড়ই বিচিত্র। সে যে এইভাবে অপ্রত্যাশিত ইউটার্ন নিতে পারে, এটা ছিল অভিকের কল্পনারও অতীত। যে মেয়েটি ওর কিশোরবেলা ধ্বংস করে ওকে এক লহমায় অন্ধকার খাদের কিনারে ঠেলে দিয়েছিল, আজ তার মৃত্যুর পর তাকে বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে অভিক। বড় বড় কাচের জানলার বাইরে আকাশ ঝলমল করছে নতুন সকালের রোদে। বিদেশ যাত্রার কনফার্মেশনের খবরটা মা বাবাকে জানাতে হবে। দরজার মুখে বিদায় জানাবার জন্য দাঁড়িয়েছিল সুরজ। এরপরই ছেলেটা স্নান আহ্নিক সেরে প্রস্তুত হবে সকালে আসা অফিস যাত্রীদের খাতিরদারিতে। অভিক সুরজকে জড়িয়ে ধরে বলল,
থ্যাংক ইউ সুরজ, তুমি সত্যি খুব বড় মনের মানুষ। অফিসে রাত না কাটালে তোমাকে হয়তো চেনাই হতো না।
দাদা, আমারও খুব ভালো লাগলো দাদা। আপনাকে আপনাকে কনগ্রাচুলেশন দাদা, কনগ্রাচুলেশন। আপনি আপনি বাইরে যাচ্ছেন শুনলাম দাদা, এ তো বড়িয়া বাত আছে দাদা, বাহ বাহ।
হ্যাঁ ভাই, সেটাই কথা চলছে। তবে একটা কথা বলতেই হয়, জানো যেদিন প্রথম এসেছিলাম ভাবতেই পারিনি এভাবে সাত সাতটা রাত কাটিয়ে দেব।
দাদা মনে আছে সেই কথাটা, আপনাকে সেদিন যেটা বলেছিলাম?
সুরজ হাত নাড়িয়ে একটা তুষ্কি নেড়ে হেসে বলল,
সির্ফ সাত রাত কি বাত।
সানডে সাসপেন্সে শুনছিলেন অয়ন রাহার প্যারানর্মাল সিরিজের প্রথম ভৌতিক কাহিনী নিশির ডাক। গল্প পাঠে ঋতব্রত মুখার্জি, অভিক অগ্নি, সুরজ সায়ন, দেবলীনা তৃণাঞ্জনা দাস, পার্থদা শান্তনু মাইতি, রজত অত্রি, পমের মা মৌমিতা বসু, কুনিলাল রিচার্ড, সঙ্গে মির্চি টিম এবং প্যামেলা তথা পৌলমীর ভূমিকায় অয়ন্তিকা। ধ্বনি পরিকল্পনা অভ, সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার সহায়তায় অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।